সময় বৃহস্পতিবারের দিন এবং আর যে কিবরিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে শুনছেন এবিসি রেডিও। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে কে আছে তার সঙ্গে শুরুতেই পরিচিত হব। আপনি এই মুহূর্তে কানেক্ট হতে পারেন আমাদের ফেসবুকে, তাকে নিয়ে কিছু বলার জন্য এবং একই সাথে আমাকে টেক্সট করতে পারেন, আমাদেরকে ফোনও করতে পারেন আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। শুরুতেই আমার সঙ্গে যিনি রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই। আচ্ছা, নামটা বলেন।
আমার নাম মোহাম্মদ সাগর খান।
সাগর খান, এবং ডাক নাম হচ্ছে সাগর।
জি,
মানে ফ্রেন্ড সার্কেল সবাই সাগর নামে চেনে।
জি।
বর্তমানে বয়স?
বর্তমানে বয়স 23 বছর।
23 বছর। আপনার জন্ম জেলা, মানে দেশের বাড়ি কোথায়?
আমার গ্রামের বাড়ি বরিশাল ঝালকাঠিতে,
জি।
কিন্তু আমার জন্ম হয়েছে যশোর ক্যান্টনমেন্টে।
যশোর ক্যান্টনমেন্টে। এখন বর্তমানে আছেন ঢাকা?
এখন ঢাকাতে আছি।
ওকে, ঠিক আছে, শুরু করুন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে, আদ্যোপান্ত সব।
আমার জন্ম যশোরে। আমি ছোটবেলায় দাউদ পাবলিক স্কুলে পড়তাম।
ওকে।
এক সময় আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম দাউদ পাবলিক স্কুলে। সব ছাড়ার টিচাররা আমাকে নিয়ে অনেক গর্ব করত।
কোন ক্লাসের গল্প বলছেন এটা?
এটা আমি ছোটবেলার থেকেই বলছি,
ওকে।
ক্লাস 1 থেকেই গর্ব করত। ঠিক আছে, সেখানে আমি ভালোই কাটছিল। হঠাৎ আমি যখন ক্লাস 5-এ উঠি, তখন একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 2 ভাই।
দু ভাই। আপনি বড়?
জি।
ওকে, বাবা কি করতেন?
আমার বাবা আর্মি ছিলেন।
আর্মিতে ছিলেন, আর মাধব গৃহিণী?
জি।
ওকে, হ্যাঁ। ক্লাস 5-এ ওঠার সময় একটা মেয়ের সঙ্গে পরিচয়, তারপর?
মেয়েটা, এটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, মেয়েটা আমার থেকে 2 ক্লাস নিয়ার ছিল।
7-এ পড়তো?
জি।
ওকে।
দেন তার পিছনে আসলে যখন আমার তাকে ভালো লাগে, আমি তার পিছনে ঘুরতে থাকি। বাট মেয়েটা তো আমার থেকে ক্লাসে সিনিয়র, যার কারণে সে আমাকে পাত্তা দিত না, আর আমি ঘুরতেই থাকতাম পেছনে। তা যশোরে এমপি তো ওনার একজন ভাগ্নে পড়তো আমাদের দাউতলুক স্কুলে, আর মেয়েটা পড়তো ক্যান্টনমেন্ট হাই স্কুলে।
ওকে।
ওই ছেলেটা অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করতো, প্লাস ওকেও পছন্দ করতো। দেন ছেলেটা ওর ওকে ইয়া করতে থাকে।
মানে উনিও কি সিনিয়র ছিল নাকি আপনার মতো জুনিয়র ছিল?
না, ও আমার থেকে 1 ক্লাস নিয়ার ছিল।
তারপরে ওই মেয়েটা জুনিয়র ছিল।
হ্যাঁ,
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল আয়েশা সিদ্দিকা ডেইজি।
ডেইজি। ওকে।
ওকে, ছেলেটা ওকে পছন্দ করতে থাকে, ওর পিছনে ঘুরতে থাকে। আমার এটা পছন্দ হয় না। আমি তখন খুবই শান্ত একটা ছেলে ছিলাম, কেউ যদি আমাকে একটা থাপ্পড়ও মারতো, আমি চুপ করে থাপ্পড়টা খেয়ে বসে থাকতাম, একা একা কাঁদতাম। মেয়েটাকে পাওয়ার জন্য তখন আমার একটু এগ্রেসিভ হতে হয়। তা আমি ওই ছেলের সাথে একদিন ঝগড়া করি।
উনিও আপনাদের স্কুলে পড়তো?
হ্যাঁ হ্যাঁ, দাউদকালীকে পড়তো। আমি ঝগড়া করি কথায় কাটাকাটিতে, তার সাথে আমার এক পর্যায়ে মারামারি হয়।
ওকে।
মারামারি হওয়ার পর্যায়ে আমার, আমি সাইকেল চালাতাম, সাইকেলের লক তালা দিয়ে ও ব্যাট দিয়ে আমাকে একটা বাড়ি মারে। আর
ওহো।
হ্যাঁ, আমি তখন, আমার মাথা ফেটে যায়। দেন আমি সাইকেলের লক তালা দিয়ে ওকে মারতে শুরু করি। এমন এক সময় লক তালা ওর মাথার মধ্যে ঢুকে যায়।
ওহো।
দেন তখন স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম থেকে শুরু করে সবাই চলে আসে। চলে এসে আমাকেও একটা থাপ্পড় দেয়, আর ওকে তো থাপ্পড় মারার অবস্থায়ও ছিল না। ওকে আমি হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর আমাকে, আমার আমার ফ্যামিলির নাম, প্যারেন্টসদের নাম্বার নিয়ে তারা আমার প্যারেন্টসদের সাথে যোগাযোগ করে বলতেছে যে একে স্কুলে রাখা যাবে না, একে স্কুল থেকে টিসি দিতে হবে।
ওহো।
আর যেহেতু ও একজন পাওয়ারফুল লোকের
হ্যাঁ হ্যাঁ, সম্পর্কে
ভাগ্নে,
ছিল। হ্যাঁ।
সো সেখানে স্কুল থেকে ফোন গেছে। যাওয়ার পর আমার কাছে তখন খবর আছে যে আমাকে যেতে বলছে।
কোথায়?
লিডেন গ্রামার স্কুলের মাঠ, এটা আরবপুর, যশোর আরবপুরে।
মানে ওখানে আপনাকে যেতে বলেছে, উনি হচ্ছে যার ভাগিনা ছিল সে?
না সে না,
তাহলে
ওদের যে চেলাবেলা ছিল তারা।
ওকে।
দেন আমি ওখানে, তখন আমার দিনটা মনে আছে, বৃহস্পতিবার। আমি স্কাউট করতাম, স্কাউটের ড্রেস পরা। দেন আমি তখন, শরীর এত পরিমাণ গরম ছিল, তখন আমি চলে গেলাম।
মানে যেটাই বলেছে বলে আপনি চলে গেলেন?
হ্যাঁ, আমি চলে গেলাম।
আপনার বাবা মার কাছে খবর কি তার আগেই চলে এসেছে স্কুল থেকে?
হ্যাঁ, স্কুল থেকে।
তো
আব্বু
বাবা
তখন,
মার রিয়েকশন কি ছিল?
বাবা মার রিয়েকশন ছিল, তখনও আমি জানতাম না যে বাবা মার রিয়েকশন কি ছিল। আমি তো ভয়তে ছিলাম যে বাসায় গেলে আমার মার খেতে হবে, অনেক কিছু বকা শুনতে হবে, যার কারণে। দেন আমি চলে গেলাম স্কুলের মাঠে। যাওয়ার পরে দেখতেছি জাস্ট একজন দাঁড়িয়ে আছে। আর ছোটবেলাতে এই ক্লাস 5-এ ওঠার পরে আরেকটা বিষয় যে আমার বাবা আমাকে বক্সিং শিখিয়েছিলেন। আমার বাবা বক্সার ছিল আর্মি, বাংলাদেশ ন্যাশনাল টিমের, বক্সিং শিখিয়েছিলেন। দেন দেখলাম যে একজন দাঁড়ানো আমার সিনিয়র, চশমা পরা, মিঠু নাম।
ওকে।
দেন সে আমাকে বলতেছে যে আমার ওই গার্লফ্রেন্ডের নাম নেয়া, ওর তোর কি হয়, এমন একটা বাজে গালি দিছে যার কারণে সেটা আমার সহ্য হয়নি।
ওকে।
আমি দেন তাকে হিট করি, তার নাকে হিট করার পরে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। এখন আমি তখন তো রাজনীতির রব বুঝতাম না, তখন দেখলাম যে চারিদিক দিয়ে ওদের যত লোক আছে সব লাঠি ছোটা নিয়ে ছুটে আসলো, ছুটে এসে আমাকে মারধর করা শুরু করলো। আমি জাস্ট আমার মাথাটা ধরে নিচে বসে পড়লাম,
ক্লাস ফাইভে থাকা অবস্থায় এসব ঘটনা?
হ্যাঁ জাস্ট মাথাটা ধরে মাটিতে বসে পড়লাম। আর তখন আমাকে পিটাচ্ছে, তার লোহা দিয়ে ওই যে কাঠের মধ্যে লোহা ঢুকিয়ে যে একটা অস্ত্র বানায় ওইগুলো দিয়ে পিটাচ্ছে, আমার শার্ট ছিঁড়ে গেল। বাট চারিদিকে অনেক লোক জড়ো হয়ে গেছে, বাট লোকেরা বলা বলি করতেছে যে কার মায়ের সন্তানকে মারছে তোরা একটু ধর, কিন্তু কেউ আগাচ্ছে না। দেন আমার কিছু এমনি বড় ভাই ছিল, তারা আমার দেখতে পারে, ওনারা সেই সময় আসে, এসে যখন দেখতে পারে যে গন্ডগোল হচ্ছে, এগিয়ে যায়, সরাই এগিয়ে যায়, দেখে যে আমি আমি দেখার পর ওরা তারা তাদেরকে একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যে বিপক্ষ গ্রুপ আমাকে যে মারতেছিল,
যে আপনারা যেসব কাজ করে যাচ্ছেন, মেয়েটা কোনো কিছু জানে যে আপনারা এটার জন্য ওটা করতেছেন বা মেয়েটার জন্য?
হ্যাঁ মেয়েটা শুনেছে আমি যখন হসপিটালে যাই,
এই ঘটনার পর আপনি হসপিটালে যান,
হ্যাঁ ভাইয়ারা আমাকে তখন হসপিটালে নিয়ে যায়,
মানে এতই মার খেলেন যে আপনাকে হসপিটালে নিয়ে গেল?
হ্যাঁ আমার পুরো শরীর রক্তে ভিজে গেছে, এমনকি জুতা আমার যে শু ছিল স্কুল শু, শুটা পুরো রক্তে ভিজে গেছে, এমন পুরো শরীর একদম চেনা যায় না তখন আমার, ফেজ এমন হয়ে গেছে। তখন ভাইয়ারা আমাকে হসপিটালে নিল, দেন আমার ফ্যামিলিতে খবর দেওয়া হলো। আমার বাবা খুব রাগী মানুষ, উনি আসেনি, আমার
আচ্ছা
আমার মা আসছে, এ আসছে, উনি দেখে কান্নাকাটি করলো। আমি তখন কোনো কিছু বোঝার উপায় নেই, আমার এত পরিমাণে খারাপ অবস্থা আমার।
ওকে,
দেন দুদিন পরে মেয়েটি আমাকে দেখতে আসলো হসপিটালে,
মেয়েটা আপনাকে দেখতে আসলো?
হ্যাঁ
ওকে, মানে মেয়ের নাম ছিল ডেইজি?
ডেইজি,
ওকে,
মেয়েটা আমাকে দেখতে আসলো হসপিটালে, দেখতে এসে আমার পাশে বসলো। আমি প্রথমে তো,
মেয়েটা কি একা এসেছিল নাকি ওর
ওর
ফ্রেন্ড?
একজন বান্ধবী আসছিল, না ওর নাম ছিল মুন্না, দেন মুন্নাকে সাথে নিয়ে আসলো। আমি তখন ঘুরে যখন মেয়েটিকে দেখলাম তখন আমি আর আমার মাঝে ছিলাম না, আসলে মেঘনা যাইতে বৃষ্টির মতো একটা
মানে
ব্যাপার।
সবকিছু ভুলে গেলেন, মার
হ্যাঁ
খেয়েছে তো কি হয়েছে?
হ্যাঁ দেন মেয়েটা আমাকে বলল যে আমার জন্য এত কিছু করার কি দরকার ছিল। আমি বললাম তোমার পিছনে তো অনেক ঘুরেছি, বাট তুমি তো আমাকে কেয়ারই করনি। তখন মেয়েটি বলল কেয়ার করেছি না করেছি সেটা আমার মনের ব্যাপার, কিন্তু তোমার এটা করা উচিত হয়নি, আমার জন্য এভাবে তোমার মারামারি করা উচিত হয়নি। আমি বলি আমি তো তাকে মারতে চাইনি, আমি তো কখনো কারোর সাথে মারামারিও করতাম না কিছু না, কিন্তু সে আমাকে ফার্স্টে হিট করলো, এবং সে যখন তোমাকে নিয়ে বাজে কমেন্ট করতেছে তখন সেটা তো আমার পছন্দ হয়নি।
আমি মানে কনফিউজ হয়ে যাচ্ছি, ক্লাস ফাইভ এর স্টুডেন্ট, সে এতটা ডেসপারেট কেন, কিভাবে হয় একটা মেয়ের জন্য? মেবি এভরিবডি ইজ ডিফারেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, সো সেই জায়গা থেকে সবাই হতেই পারে, কিন্তু মানে প্রত্যেকে তো নিজেকে নিজে জাজ করে। তো আমি চিন্তা করছি, আমি ক্লাস ফাইভ একটা মেয়ের দিকে তাকানোর ওই রকম মানে ভেতরে যে সাহস এবং এক কি বলে তাকে মানে লজ্জাজনক ভাব থাকে না, ওই জিনিসটাই ছিল, সম্ভবই ছিল না, এবং 8-9 এর দিকে গিয়ে অনেক সময় পারি নাই। তো সেক্ষেত্রে আপনি এটা নিয়ে মোটামুটি মারামারি পর্যন্ত করে ফেলেছেন,
হ্যাঁ
যাই হোক।
যাই হোক, তারপরে মেয়েটা ওর ফোন নাম্বারটা দিল, ফোন নাম্বারটা দিয়ে, যদি ওর পার্সোনাল ফোন ছিল না,
মেয়েটা ফোন নাম্বার দিল আপনাকে?
হ্যাঁ ওর ফ্যামিলির ফোন নাম্বার,
ওকে,
দেন আমাকে বলে গেল যে ফার্স্টে তুমি একটা মিস কল দিবে, দেন যদি আমি পাশে থাকি তোমাকে যদি মিস কল দিই তখন তুমি আমাকে ব্যাক করবে। দেন মেয়েটা চলে গেল, আমি পরের দিন ফোন দিলাম, পরের দিন হসপিটালে বসেই ফোন দিলাম, বাট মেয়েটা ফোন ধরলো না। পরে এইভাবে যাচ্ছে, আমি একটু সুস্থ হলাম, স্কুলে যখন যাওয়া শুরু করলাম, আমি স্কুলে যাওয়া শুরু করার পরে মেয়েটাকে, মেয়েটার সাথে পথে একদিন দেখা, তখন আমি জাস্ট পথে বসে জিজ্ঞেস করলাম, ফোন দিয়েছিলাম ফোনটা ধরলো না কেন। তখন মেয়েটি বলল যে আমি আসলে একটু,
মেয়েটি মানে ডেইজি,
হ্যাঁ ডেইজি বলল যে আমি আসলে একটু বিজি, যার কারণে আমি ফোনটা ধরতে পারছি না, আর আমার বাবা তো বাসায় থাকতেছে, ওর ওর বাবাও ছিল আর্মিতে, ওর বাবা DGFI তে ছিল,
ওকে,
বললো যে আজকে বিকেলে ফোন দিও। আচ্ছা দেন আমি আজকে বিকেলে ফোন দেওয়ার পর মিস কল দিলাম ফার্স্ট একটা, দেন ও একটা মিস কল দিল, তারপরে আমি ফোন ব্যাক করে কথা বললাম। এভাবে আস্তে আস্তে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক চলতেছে। তা আমি ক্লাস 7 উঠলাম,
ওকে,
ও স্কুল থেকে, পাবলিক স্কুল থেকে আমার TC হয়ে গেল,
টিসি দিয়ে দিল,
হ্যাঁ ক্লাস 5 এর রেজাল্ট বেরোনোর পরেই আমার আমারও TC দিল, ওই ছেলেরও TC দিয়ে দিল।
ওকে,
তখন আমি আর পাবলিক স্কুলে নেই, আমি তখন ভর্তি হলাম আর একটা স্কুলে, ওটা হচ্ছে চুড়ামণকাঠি স্কুল, চুড়ামণকাঠি স্কুলে ভর্তি হলাম, কারণ আমাদের তো আর যাওয়ার জায়গা নেই, যখন পাবলিক স্কুল থেকে TC হয়ে যায় তখন ভালো কোনো স্কুলে আমরা আর ভর্তি হতে পারি না।
রাইট,
তখন চুড়ামণকাঠি স্কুলে ভর্তি হলাম, ওখানে ক্লাস 7-এ উঠলাম, আর তখন টুকটাক রাজনীতির সাথে আস্তে আস্তে জড়িয়ে গেছি।
হুম হুম
বড় ভাইদের সাথে আস্তে আস্তে যাই, এখানে যাই, বড় ভাইরা এখানে যায়, যেখানেই যায় আমাকে সাথে করে নিয়ে যায়।
আচ্ছা
এমনকি আমার ব্যাজের যারা ছিল,
হুম হুম
সব ব্যাজের হেড ছিলাম আমি,
ওকে
এবং সবাই আমার কথা শুনতো। পুরো ছোট ব্যাচটা আমার হাতে দিয়ে দিয়েছিল সুমন ভাই।
হুম 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 সুমনটা কে?
আমাদের বড় ভাই ছিল, উনি MM কলেজের VP ছিল,
ওকে
যশোর MM কলেজ। তো 7-এ উঠে যাই, আমাদের সম্পর্কটা আরো অনেক গভীর হয়।
মেয়েটা তখন ক্লাস 9-এ?
হ্যাঁ, মেয়েটা তখন ক্লাস,
মেয়েটা গভীর হয় মানে কি? মেয়েটা কি রাজি হলো এক পর্যায়ে আপনার সঙ্গে সম্পর্ক?
হ্যাঁ, তখন তো ওই যে ক্লাস 5 থেকেই তার সাথে আমার
ক্লাস 5 থেকে মোটামুটি রাজি।
হ্যাঁ হ্যাঁ সম্পর্ক চলতেছে আর কি কোনোভাবে কথা। পরে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা গভীর হলো। ওদের ওরা আমাদের আমাদের বাসা ছিল আবার ক্যান্টনমেন্ট সংলগ্ন কলাবাগানে,
আচ্ছা,
আর ওরা আমাদের বাসার পাশে ছিল। যখন ক্লাস 7-এ উঠি তখন ওরা কোয়ার্টার পায়, শাপলা কোয়ার্টারে চলে যায় যশোরে।
আচ্ছা,
শাপলা কোয়ার্টারে যায়, এখন আমার তো ওর সাথে দেখা করা টাফ হয়ে যাচ্ছে। তো আমি কথা ওর সাথে কথা বলে ওদের বিল্ডিং এর ছাদে গেলাম দেখা করতে। বিল্ডিং এর ছাদে বসে কথা বলছি, এমন সময় পাশের বিল্ডিং থেকে, দুটো বিল্ডিং অ্যাডজাস্ট করা, পাশের বিল্ডিং থেকে একটা আরেকজন আর্মি লোক আসলো। তখন ও বাসার ভিতরে ঢুকে গেল, লোকটা এসে আমার প্রথমেই কলার ধরলো যে তুই কে, এখানে কি করছিস।
মানে আপনি ডেটিং করার জন্য, মানে ডেটিং তো ঠিক বলবো না, মেয়েটার সঙ্গে দেখা করার জন্য মাঝে মাঝে ওদের কোয়ার্টারে যেতে? আচ্ছা আচ্ছা,
তখন ওকে আমি ফাঁসাতে চাচ্ছিলাম না যে ও যে ফেসে যাক, এটা আমি চাইনি, যে তোর ফ্যামিলি থেকে একটা চাপ আসবে। তাই আমি বললাম যে আসছিলাম একটা মেয়ের সাথে দেখা করতে,
আচ্ছা,
কারণ ওরা থাকতো 5 তলায়, আমি জানতাম ওই বিল্ডিং এর 3 তলায় আরেকটা মেয়ে থাকতো। দেন আমি ওই মেয়েটার কথা বললাম যে আমি দেখা করতে আসছিলাম, 3 তলায় একটা মেয়ে থাকে তার সাথে,
আচ্ছা,
ওকে সেভ করার জন্য। দেন লোকটা বলল সেকেন্ড টাইম যদি তোকে এখানে দেখি, এখানে কিন্তু সাইকেল চোর আসে অনেক,
আচ্ছা,
তো তোকে আমি সাইকেল চোর বলে কিন্তু FI অফিসে পাঠাই দেবো। আর FI অফিসে, DGFI অফিসে পাঠালে তো তুই জানিস মার কেমন। আমি বলে আপনি যদি মনে করেন যে আপনি আর্মি, আর অন্তত পক্ষে এতটুকু মনে রাখবেন যে আমার বাবা আপনার থেকে র্যাঙ্কে সিনিয়র,
ওকে,
এতটুকু ইয়া করেন, বোঝার চেষ্টা করেন, আর উল্টা পাল্টা কথা বলেন না। তখন লোকটা বললো সেকেন্ড টাইম জানি তোমাকে আর এখানে দেখি না, তখন তুই থেকে তুমিতে আসছে, যে সেকেন্ড টাইম তোমাকে যাতে এখানে দেখি না। পরে আমি তো, ও আমার সাথে কথা বলতো, বাট ওই 3 তলার মেয়েদের ফ্যামিলিতে জানাজানি হয়ে গেছে যে ওই মেয়ের সাথে দেখা করতে একটা ছেলে আসে। তখন ওই মেয়েটার উপর একটা চাপ সৃষ্টি হয়ে যায় ওর ফ্যামিলি থেকে। আমি তো তখন আর দেখা করতে যেতে পারি না, আর তখন আমার স্কুলটাও দূরে, আমি ক্যান্টনমেন্ট, পুরোটাই ক্যান্টনমেন্টের মধ্যে আমি আর ঢুকতে পারছি না।
ওকে,
যে স্কুল টাইমটা যে ওর সাথে আমি দেখা করবো যে সময়, সে সময় আমি আর ক্যান্টনমেন্টে থাকি না, আমি তো ক্যান্টনমেন্টের বাইরে পড়ছি। তো ফোনে কথা বলতাম, একদিন বললাম যে দেখি একটা দেখা করার একটা সুযোগ হয় কিনা। পরে আমি চিন্তা করলাম যে কিভাবে দেখা করা যায়, একটা প্ল্যান করলাম যে ওই যে লোক, ওই বিল্ডিং এ যাবো, ওই বিল্ডিং এ ওই লোকের সাথে আমি দেখা করবো, তারপর ওই লোককে কনভিন্স করে দেন আমি এখানে উঠবো, কারণ ওই লোক ছাড়া আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই।
মানে যে লোক আপনার কলা ধরেছিল? ওকে,
ওই লোক ওই পাশের বিল্ডিং এর 5 তলা থাকতো। দেন আমি উঠলাম বিকেল বেলায়, দেখলাম অনেক মহিলারা বসে গল্প করছে। তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই 5 তলায় যে আঙ্কেলটা থাকে উনি কোথায়? তা বললো সে তো অফিসে। তা বললো কি ব্যাপার? আমি তখন বললাম আসলে সে আমার একদিন কলার ধরেছিল, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম, সে আমার কলার ধরেছিল, অনেক কিছু বললো। তা তারা বললো দেখা করতে আসছো, এভাবে কি দেখা করা ঠিক? আমি বললাম যে, তখন মিথ্যা কথাই বললাম যে ওদের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির একটা কথা আছে যে ওর সাথে আমার ভবিষ্যতে বিয়ে হবে, হ্যাঁ, যার কারণে আমি দেখা করতে আসি। তো লুকোচুরি করার কি আছে, তুমি বাসায় বসে দেখা করো। আমি বলি না, পর্যায়ক্রমে তাদের সাথে আমাদের এই রিলেশনটা আবার ছুটে যায়, যার কারণে আমি আর বাসায় যেতে পারছি না। তো বললো আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখন তুমি কি করতে চাও? মহিলারা বললো। আমি বললাম যে আমি তার সাথে দেখা করতে চাই, আসলে আমরা তো একে অপরকে অনেক ভালোবাসি, আমরা একে অপরকে না দেখে থাকতে পারি না, আমাদের ফ্যামিলির মতের বাইরে যে আমরা কিছু করতে যাচ্ছি। তো তখন মহিলাটার মন গলল, সে বললো আচ্ছা তুমি যাও দেখা করে আসো।
ওকে,
দেন আমি সাদে উঠলাম, সাদে উঠে আমার একটা কোড নেম ছিল, যে নামটা ধরে, ও তো 5 তলায়, কোড নেমটা ধরে ডাক দিলে ও দরজা খুলে, বাহির থেকে দরজা লক করে সাদে আসতো। কোড নামটা ছিল শিমুল। তখন আমি শিমুল শিমুল বলে 5 বার ডাক দিলাম।
ওকে,
ওর কানে যখন কথাটা গেল ও উঠে আসলো উপরে। উপরে উঠে আসার পর আমরা কথা বলছি, সেদিন বোধ হয় বললো দরজা লক করতে ভুলে গেছে,
ছাদের দরজা।
হ্যাঁ, ওর ছোট বোন আসলো প্রথমে, ওর দুটো ছোট বোন ছিল, একটার নাম ছিল দিনা আর একটা নাম ছিল টিনা। যে ছোট ওটা ছিল টিনা,
ওকে,
ওটা যমজ বোন, ওই টিনা আমার সাপোর্টে ছিল, ওটা ছোট, বেশ কয় বছর হবে,
হুম হুম
6 বছরের মতো। তা ও আমার সাপোর্টে ছিল, আমাকে খুব ভাইয়া ভাইয়া বলে অনেক ইয়া করতো। তা ও আসলো প্রথমে, ও এসে বললো ভাইয়া আপনি আসছেন? আমি বললাম হ্যাঁ, তুমি বাসায় যাবো ইয়া। আমি ওকে বললাম তুমি দরজা লক করনি? বললো ভুলে গেছি। টিনা বাসার ভিতরে যেতে না যেতে ডিনা ডিনা ওর যেটা ইয়া ভরটা, জমজ বড়টা, ওটা চলে আসলো। ওটা তো আমাকে দেখতেই পারতো না,
ওকে,
ওটা ওর বাবা মার কথা মতো একদম চলতো। দেন ও এসে বললো ভাই আপনি এখানে কি করতেছেন, আপনি ছাদে আসছেন কেন? আমি তো তখন এক পর্যায়ে একটা ভয় পেয়ে যাই, এখনো ফ্যামিলিতে জানাজানি হবে, ফ্যামিলিতে যাবে, ওর উপর একটা, আমার আমার চিন্তা আমি করিনি যে ওর উপর একটা প্রেশার আসবে, এটা চিন্তা করেছি। দেন ও চলে গেল ভিতরে, আমি ওর পিচ্ছি তো ওর জামাটা ধরলাম, জামাটা ছিঁড়ে গেল এক পর্যায়ে। তারপর ও তারপরও চলে গেল নিচে, যে ওর বাবা মাকে ডেকে আনলো। তখন তো আমার হজবরল অবস্থা,
তখন আপনি ক্লাস 7-এ পড়েন?
তখন আমি ক্লাস 7-এ।
আচ্ছা হ্যাঁ বলুন। তারপর
হজবরল অবস্থা,
ওর বাবা মা এসে কি করলো?
ওর বাবা মা আসলো, এসে বললো তুমি ছাদে কেন? আমাকে বললো তুমি এই ছাদে আসছো কেন? বললাম এমনি আসছি ডেজির সাথে কথা বলতে। যে ডেজির সাথে কথা বলতে আমার বাসা নেই। বাসায় গেলে কি আপনারা কথা বলতে দিবেন? বেয়াদব ছেলে তুমি কি কি কথা বলতেছো? তখন ডেজিকে তার একটা থাপ্পড় মারে, ডেজিকে থাপ্পড় মেরে বললো যে বাসার ভিতরে যা এখন যাবি। তখন ডেজি কানতে কান্না করতে করতে বাসার ভিতরে চলে গেল। দেন ওর বাবা এখন চিল্লাপাল্লা করতেছে পাশের বিল্ডিং এর, সেই লোকটা তখন অফিস থেকে আসছে, সেই লোকটা আসছে এবং কি সব মানুষ তখন জড়ো হয়ে গেছে ছাদে। এখন আমাকে বলতেছে যে, ওই লোকটা বলতেছে তুমি আবার ছাদে আসছো কেন? তখন ওই মহিলা বলতেছে যে, তার ওয়াইফ বলতেছে না আমাকে বলতো, আমাকে সব কাহিনী খুলে বললো যে ওদের ফ্যামিলির সাথে একটা বোঝাপড়া ছিল, পরে লাস্টে ভেঙে গেছে, যার কারণে দেখা করতে দেয় না, ওরা একে অপরকে ভালোবাসে তাই ছাদে আসছে। তখন ডেইজির মা তার মুখের দিকে চেয়ে বললো আপনাকে এসব কাহিনী কে বলছে? বলতেছে যে এই ছেলেটা বলছে। তখন ডেইজির বাবা বললো এই ধরনের কোনো কথাই হয়নি, এই ছেলের সাথে আমাদের এই ধরনের কোনো কথাই হয়নি। কিসের জন্য? দুনিয়ায় কি ছেলে নেই? আর এ হচ্ছে আমার মেয়ের জুনিয়ার।
ওকে,
এ হচ্ছে আমার মেয়ের জুনিয়ার, এর বয়স কয়দিন হয়েছে? এর সাথে আমি আমার মেয়ের বিয়ের কথা বলবো? কয়দিন হয়েছে? এখন তো নাক টিপ দিলে দুধ পড়ে। তখন আমি আমি তো কোনো কথা বলতে পারতেছি না, আমি জাস্ট রোদের দিকে, রোদ উপরে প্রচুর রোদ, আমি জাস্ট মাথা নিচু করে আছি। তখন আমাকে ওই লোকটা, যে লোকটা প্রথম দিন আমার কলা ধরছিল, ও আমার পিঠের উপরটা হাত দিয়ে থাপ্পড় দিল, থাপ্পড় দিয়ে বললো যে এখানে বস, হাঁটু গেড়ে বসবি। আমি বসতে চাচ্ছিলাম না।
ওই ছেলে মানে ওই লোকটা আপনার কলা ধরে দিল, থাপ্পড় দিয়ে বলে এইভাবে বস?
হ্যাঁ, হাঁটু গেড়ে বস, সূর্যের দিকে চেয়ে থাক। আমি বললাম অসম্ভব, আমি পারবো না। তখন কয়েকটা থাপ্পড় মারলো আমার গালে,
ওই ছাদের উপরে চলতেছে।
হ্যাঁ, ডেইজির বাবাও তখন আমার গায়ে হাত তুললো। তখন আমি কোনো কথা বলছি না, আমি জাস্ট একটা কথা বলছি যে এখন এখানে বসে মারতে পারতেছেন মারেন, কিন্তু আপনাদের এখান থেকে বেরোতে হবে, এটা মনে রাখবেন। ক্যান্টনমেন্টের মধ্যে সারা জীবন থাকবেন না, বেরোতে হবে, মারেন, সমস্যা নেই। তখন আমি তারা যেভাবে বললো আমিও সেভাবেই, আমার আমার বাবার কাছে ফোন করা হলো, যে আমার বাবাকে ডেইজির বাবা ফোন দিয়ে বললো আপনার ছেলেকে আমি এখনই FIO ইউনিটে নিয়ে যাব এবং ওখানেই তার যা করার আমি করবো। তখন আমার বাবা বলল জাকির তুমি শোনো, ডেজির বাবার নাম ছিল জাকির, আমি কিন্তু তোমার সিনিয়র, এটা মনে রাখবা, আর তুমি যদি আমার ছেলের কোনো ক্ষতি করো তোমার চাকরি কিন্তু খেয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, সো আমার ছেলেকে সসম্মানে তুমি ওখান থেকে বাসায় ফেরত পাঠাও।
এটা আপনার বাবা বললো?
আমার বাবা বললো। তো বললো যে সে ছাদে এসে আমার মেয়ের সাথে দেখা করবে, উল্টাপাল্টা কথা বলবে, বললো যে বিচার, আমি বিচারের জন্য আমি আছি, আমার ছেলের বিচার আমি করব, এবং তোমরা আমার বাসার পাশে থেকেছো, তোমরা জানো যে আমি কি বিচার করতে পারি, আমি ছুটিতে আসি তারপর আমি ব্যাপারটা দেখব।
ওকে,
দেন আমি আমাকে তারা আমার মাকে আব্বু ফোন দিল, আমার মা আসলো ওই বাড়ির ছাদে এবং আমাকে ওখান থেকে নিয়ে গেল। আমি যাওয়ার সময় দরজা দিয়ে যখন যাই, ডেজির দরজা তখন খোলা ছিল, ডেজি তখন অনেক কান্না করতেছিল, আমার দিকে এক ধ্যানে চেয়ে কান্না করতেছিল। আমি জাস্ট কোনো মতে দেখে সেটা সহ্য করতে পারিনি, আমার চোখ দিয়েও পানি বের হয়ে গেল। আমি আস্তে আস্তে আমার মায়ের সাথে হেঁটে যাচ্ছি, আমার মা আমাকে অনেক কথা বলছে, বকছে যে তুই কি শুরু করছিস এই বয়সে, এইগুলো কেন? আমি তখন মাকে তো আর কিছু বলতে পারি না, আমি শুধু কান্না করতেছি একা একা। দেন আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো এবং পরের দিন আমি যখন ফোন দিলাম ডেজিকে, ডেজি ফোন পিক করে না, শুধু একটা SMS পাঠালো যে কখনো আমি তোমাকে ভুলবো না,
ওকে,
সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। দেন কিন্তু আমাকে গ্রামের বাড়ি, ওদের গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, পটুয়াখালী বিটাখালী নামের একটা স্থানে, আমাকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
মানে ওকে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে?
গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, দাদু বাড়িতে। আমি এটা শুনে আরো পাগল হয়ে গেলাম। আমি ওদের বিল্ডিং এর আশেপাশে, আমি তো আর ছাদে উঠতে পারছি না, বিল্ডিং এর নিচ দিয়ে ঘুরছি, কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেল সেখানে ছিল। আমি ঘুরছি, ইয়া করতেছি, বাট ওকে আর দেখছি না। তখন আমি ধরে নিলাম যে আসলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তখন আমি প্রায় পাগলের মতো হয়ে গেছি, যে আমার মাথায় কোনো কাজ করতেছে না, আমি কি করব কি না করব। আর আমার ফ্যামিলির থেকে তখন আমার ফোনটাও চিজ করা হয়, এবং আমার যত সিম ফোন সব নিয়ে যাওয়া হয়। তখন আমি আর আরেকটা সিম কিনি, আর আমার একটা ফ্রেন্ডের নাম্বার ছিল ওর কাছে, শাকিল নামের একটা ফ্রেন্ড ছিল, ওর নাম্বার ছিল। ওই গ্রামের বাড়ি গিয়ে ওইখান থেকে শাকিলের নাম্বারে ফোন তো, যে আসলে সাগরকে একটু দেওয়া যাবে। তখন শাকিল আমাকে বলতো যে এই নাম্বারে তো একটা ফোন দেয়। তখন আমি ওইটা থেকে কথা বলতাম, হঠাৎ কথা বলতে বলতে দুদিন পর আবার ওই নাম্বারটা বন্ধ, পাচ্ছি না। আর আমি তো তখন পাগলের মতো হয়ে গেছি। তখন আমাদের ওই বাড়ির পাশে ওরা যে বাড়িতে ভাড়া থাকতো, সে বাড়ির বাড়িওয়ালা বললো যে আসলে একটা জেল স্কুল আছে খুলনাতে, রূপসীতে, বোধ হয় রূপসীতে ইয়ে আছে, জেল স্কুল আছে, ওখানে ওকে পাঠিয়ে দাও, ওখানে ভর্তি করো, ছেলে ঠিক হয়ে যাবে। দেন আমাকে ওই স্কুল থেকে ছুটিয়ে আমাকে জেল স্কুলে দেওয়া হলো, খুলনা। আমি জেল স্কুলে পড়ছি, আমার তো ওখানে মন টিকছে না। বাট আমার বাবা করলো কি, এক হুজুর আছে আমাদের গ্রামের বাড়িতে, ওই হুজুরের কাছ থেকে গুড়
পড়া,
গুড় পড়া, পানি পড়া এগুলো দিল আমাকে খাওয়ার জন্য। আমাকে এই কথায় আর তখন আমি এতটাই ইয়া হয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম, যে আমি আমার ফ্যামিলির কথাও চিন্তা করতাম না, কোনো কিছু চিন্তা ছিল না। তখন আমার বাবা বললো যে আচ্ছা আমি ওই মেয়ে তোকে এনে দিব, বাট এগুলো খা, এগুলো খেলে ওই মেয়েটা আসবে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তো ওটা চরম বিশ্বাস নিলাম, বিশ্বাস নিয়ে খাওয়া শুরু করলাম ওখানে বসে। আর ওখানে আমার মন টিকছে না, বাট কি করবো, আমার মাথায় কাজ করতেছে না যে আমি কি করব কি না করব। জেল স্কুল তো অনেক কড়া, কোথাও বেরোতে পারছি না, কিছু না, শুধু ভিতরেই বসে থাকছি। আর স্কুল টাইম, স্কুল যাচ্ছি আবার ভিতরে যাচ্ছি, সময় কাটছে না। চিন্তায় চিন্তায় পরে আমি ডিসিশন নিচ্ছি যে কিভাবে পালাবো। আরেকটা ছেলে ছিল, নাম হচ্ছে মিঠুন, ওই ছেলেটা এর আগে দুইবার পালিয়েছে ওখান থেকে। তা ও আমাকে বললো, ভাইয়া আমার কাছে একটা জিনিস আছে। আমি বললাম কি? ও বললো হ্যাস্কোবলেট, ছোট।
সময় হলো 4 মিনিট বিরতির, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920-তে। এই ফাঁকে আপনাকে একটু একটা ইনফরমেশন দিতে চাই, যেটা গত সপ্তাহে বলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে গত সপ্তাহে একটা বিশেষ পাঞ্জাবি নিয়ে আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম। সেটা হচ্ছে অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে ওয়ার্ক ফর হিউম্যান নামের একটি এনজিও। ওরা বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, যারা অনাথ এবং এতিম শিশু আছে, প্রতিবন্ধী শিশু আছে, তাদেরকে লেখাপড়া করায়, লেখাপড়া শেখায়। নিঃসন্দেহে মহৎ একটা উদ্যোগ। তো ওরা আসলে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা না নিয়ে ওরা একটা খুব চমৎকার পলিসি হাতে নিয়েছে। সেটা হচ্ছে, এই পবিত্র রমজানে যেহেতু অনেক বেশি পাঞ্জাবি বিক্রি হয় এই সময়টাতে ঈদকে কেন্দ্র করে, ওরা নিজেরা কিছু পাঞ্জাবি তৈরি করেছে। এবং পাঞ্জাবিগুলো দুই রকমের পাঞ্জাবি, একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে কালো, দেখতে অদ্ভুত সুন্দর। আমাকেও ব্যক্তিগতভাবে একটা ওরা গিফট করেছে, গিফট ঠিক বলবো না, আমি কিনে নিয়েছি। পাঞ্জাবির দামটা হচ্ছে মাত্র 1200 টাকা, 38 সাইজ এবং 40 সাইজের পাঞ্জাবি। এবং এই পাঞ্জাবি থেকে যত টাকা তারা আয় করবে, আয় বলতে যত টাকা তাদের লাভ হবে, এই সমস্ত টাকাটাই তারা এই অনাথ শিশু এবং এতিম, এই বাচ্চাদের লেখাপড়ার জন্য ব্যয় করবে। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, এবং আমি আপনাকে বলবো যে অবশ্যই কিনুন, আমার মতো অন্তত একটা পাঞ্জাবি কিনুন, যদি আপনি কিনতে চান তাহলে আপনি এই নাম্বারে ফোন দেবেন। ফোন দিয়ে বললেই হবে যে আপনি ওয়ার্ক ফর হিউম্যানের অনাথ শিশুদের জন্য যে লেখাপড়ার করার জন্য যারা পাঞ্জাবি তৈরি করেছে, সেই পাঞ্জাবিটি কিনতে চান। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, 16297, এটা রকমারি ডট কম এর নাম্বার। এছাড়া যারা বসুন্ধরা সিটিতে যাবেন, বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে যাবেন, আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। বসুন্ধরা সিটির লেভেল 1 এর স্ট্যান্ডার্ড কালেকশনের 80 নম্বর দোকান এবং 81/A, হ্যাঁ, এই এই দুটো দোকানে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড কালেকশনের। এই দোকানে আপনারা গিয়ে বললেই হবে ওয়ার্ক ফর হিউম্যানের পাঞ্জাবি, 1200 টাকা দামের পাঞ্জাবি। এছাড়া আপনি খিলগাঁও থেকে কিনতে পারেন। খিলগাঁওয়ের যে অ্যাড্রেসটি সেটা হচ্ছে আহমেদ ট্রেডার্স, শপ নম্বর 16/17, সিপাহীবাগ মসজিদ মার্কেট, খিলগাঁও। এবং আপনারা কিনুন, আরো বেশি বেশি করে গিফটও করুন, এতে আপনার নিঃসন্দেহে অনেক বড় একটা মহৎ উদ্যোগে সাপোর্ট করা হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো।
হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে সাগর রয়েছে তার জীবনের গল্পে, আমরা কথা না বাড়িয়ে সাগরের কাছে আবারও ফিরছি। সাগর, তারপর
স্ক্রুবলেটটা ও আমার হাতে দিল, আমি তখন ওটা রেখে দিলাম, আর ও এটা বললো যে খবরদার ভাইয়া, এটা যাতে কেউ দেখে না, আর তুমি এটা তোমার বেডের বেডে রাখবা না, এটা তুমি সবসময় চিন্তা করবো অন্য কারো বেডে ট্রান্সফার করার জন্য, অন্য কারো বেডের তলে রাখবা, যাতে ধরা খেলেও তোমার নাম না পড়ে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। রাতের বেলা আমি একটু পানি নিলাম, ও আমাকে বুদ্ধি শিখিয়ে দিল কি করতে হবে, পানি পানি ঢাললে আর ওটা যদি কাটি তাহলে শব্দ হবে না, তালা কাটতে হবে। আমি ওই তালা কাটছি আর পানি ঢালছি।
বুঝুন এরপর এরা কি পরিমাণ ইন্টেলিজেন্ট হয়, ক্লাস 6-7-8 এর একটা বাচ্চা, দে আর ডুইং প্রেম এবং ফেরোশাসলি লাভ, যেটাকে বলে ডোন্ট কেয়ার সোসাইটি, যা ইচ্ছা করে ফেলবো, এরকম একটা অবস্থা। মেয়েটারও শেষ পর্যন্ত বাড়ি যেতে হচ্ছে শহর থেকে বা ক্যান্টনমেন্ট থেকে, এবারে তাকে বিচ্ছিন্ন করে দেয়া, ছেলেটাকে একটা আবাসিক স্কুলে পাঠিয়ে দিচ্ছে, কি একটা বিদিকিস্তি অবস্থা বলুন। তারপর
তারপরে কাটছি, প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, এ সময় রাতের বেলা দারোয়ানটা পাহারা দিতে উঠে, তখন আমি টের পাচ্ছি যে দারোয়ান উপরে উঠছে। তখন আমি কি করবো, যে এখন তো উপরে অবশ্যই আসবে কারণ এটা তালা চেক করতে আসে। তখন আমি কোনো মতে আস্তে করে জুতা খুলে, যাতে শব্দ না হয়, জুতাটা খুলে বেডে গেলাম। বেডে গিয়ে আরেকজনের, আমার দু নাম্বার বেড, দুটা বেড পড়ে, তার বেডের তলে রেখে আমি চুপ করে শুয়ে আছি। দারোয়ান উপরে গেল, উপরে গিয়ে দেখলো যে, তখন আমি বুঝতে পারছি যে সে তালা নাড়ছে, তালা নেড়ে দেখলো যে প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে। তখন সে সবাইকে ডাক দিল, যে সব টিচারদের, যে এখান থেকে পালানোর চেষ্টা করছে কেউ। তখন ওটা গার্ড আর করা হয়ে গেল, তালা একটা জায়গায় তখন 5টা লাগলো ওখানে, স্কুলে পাহারা আরো করা হয়ে গেল। তা আমাদের একটা প্রাইভেট পড়ার একটা টাইম দেওয়া হয়, প্রাইভেটের একটা টাইম দেওয়া হয়। তখন আমি ইয়ে করলাম যে না, এখন পালানোর সময়, প্রাইভেট ছুটি হয়েছে, আমি সবার আগে বেরোলাম। দেখলাম যে দারোয়ান দাঁড়িয়ে আছে, আমি বইটা রাখলাম আস্তে সাইডে। দারোয়ান গিয়ে বললাম যে আঙ্কেল, আপনার সাথে একটু কথা আছে। বললো গেটের ওই সাইডে যাই, কথা বল। বললাম শোনেন না, উনি যখন আমার কাছে আসলো, হ্যাঁ বল, কানে কানে। তখন আমি তার ডিরেক্ট নাকে একটা ঘুষি মারি, ঘুষি মেরে পিছনে দেয়াল ছিল, দেয়ালের মধ্যে মাথাটা জোরে আঘাত করে, তার থেকে চাবিটা নিয়ে আমি কোনো মতে গেটটা খুলে, বাইরে থেকে গেট লক করে আমি দৌড়। স্কুলের সবাই দেখতেছে যে ভিতরে তো সব ইয়া দেওয়া, গ্রিল করে দেওয়া, সব দেখা যায়, যে মাঠের মধ্যে থেকে আমি দৌড়ে যাচ্ছি। আমি একবার জাস্ট স্কুলের দিকে তাকালাম যে কেউ বেরোচ্ছে কিনা, কারণ আমি তো গেট লক করছি। যখন দেখলাম না কেউ বেরোচ্ছে না, আমি দৌড়ে পালিয়ে গেলাম। তখন স্কুল করলো কি, ওই ইয়া গেটের উপর থেকে, সবাই বোধ হয় গেটের উপর থেকে উঠছে, নাহলে তো আর ওঠার জায়গা নেই, ডুপ্লিকেট চাবি তো অবশ্যই আছে। তখন সবাই উঠে আমার পিছনে ধাওয়া করলো।
ওকে,
আর আমি তখন দৌড়ে, কোথাও যাওয়ার জায়গা নেই, যেখানে যাবো সবাই ধরবে। একটা বাথরুম, একটা ফ্যামিলির বাথরুম, কারণ ওটা তো গ্রাম, গ্রামের ফ্যামিলির বাথরুম গুলো বাইরেই হয়। আমি সেই বাথরুমে ঢুকলাম, কোনো মতে বাথরুমে ঢুকে আমি বসে আছি, ওই বাড়ির আশেপাশ দিয়ে খুঁজতেছে, সব জায়গা থেকে খুঁজতেছে। আমি চিন্তা করলাম যে সন্ধ্যা হোক, আমি
তারপরে বেরোবো,
আমি এখান থেকে বেরোবো। ওরা সব চলে গেছে, ওই বাড়ির একটা মহিলা বাথরুমে আসবে।
ও ওকে,
বাথরুমে এসে আমাকে দেখে সে চিৎকার দিল। তারা জোর করে আমাকে ধরে দিয়ে আসলো
স্কুলে।
এখন তো স্কুল আমার উপরে পুরো খেপা। যাই হোক, সেদিন কিছু বললো না। পরের দিন স্কুল শেষে বিচার স্কুলের উঠানে সব স্যার একত্র হলো, প্রায় 50টার উপরে লাঠি রাখলো, আমার হাত পিছনের দিকে বাঁধলো, এবার শুরু করছে মার। মারতে মারতে আমি কোনো, আমার একটা অভ্যাস আছে যে কেউ আমাকে মারলে আমি কাঁদি না, আমি চুপ করে মার খাচ্ছে। লাঠি ভাঙছে, একের পর এক লাঠি ভাঙছে, আর পেয়ারার ডাল ভাঙা, কিন্তু মোটা পেয়ারার ডাল ভাঙা, অনেক প্রায় অনেকগুলো ভেঙেছে, প্রায় 12-13টার মতো লাঠি ভেঙেছে।
ওই সময়টাতে রেজির সঙ্গে আপনার কোনো যোগাযোগ নাই?
না, রেজির সাথে কোনো যোগাযোগ নাই।
ওকে,
পরে আমি স্কুলের স্পোর্টস শুরু হয়েছে, ওখানে তো চারদিকে গার্ড দিয়ে স্পোর্টস, তখন আমি দৌড়ের প্রতিযোগিতা নাম দিয়েছি, দৌড় দিচ্ছি, হঠাৎ মাঝখানে গিয়ে দেখছি আমার শ্বাস বন্ধ হয়ে গেছে বুকের, আমি পড়ে গেলাম। তখন ডাক্তার আসলো, ডাক্তার এসে তখন কিছুটা আমি সুস্থ, বাট তখন আমি অভিনয় করতে লাগলাম যাতে আমাকে এখান থেকে বের করে দেওয়া হয়। যাতে আমার ফ্যামিলির কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমি অভিনয় ডাক্তার তো বুঝতে পারতেছি না, ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে যে আমি কিছুই বুঝতে পারতেছি না, একে হসপিটাল। তখন হসপিটালে নিল, এখন আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হলো। আমার আব্বু তখন মিশনে চলে গেছে,
ওকে,
অ্যাম্বুলেন্স আসলো, আর্মি হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স সহকারে আমাকে নিয়ে গেল, নিয়ে যে আর্মি হসপিটালে ভর্তি করলো। দুদিন পরে আমি সুস্থ, কারণ আমি তো তখন আর ইয়ে করার দরকার নেই, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর এবার আমি চিন্তা করলাম, আমার ফ্যামিলি থেকে বললো তোমার স্কুলে যেতেই হবে। আমার মা বললো স্কুলে না গেলে আমরা তোমাকে বাসায় রাখবো না। তখন আমি চিন্তা করলাম যে না, ওই স্কুলে আমি আর ফেরত যাবো না, এতে যা হয়ে যাক। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু পানি দাও, আমি হাত ধোবো। হাত ধোয়ার কথা বলে আর আমার মা তখন আমার পুরো ড্রেস, যতগুলো ভালো ড্রেস ছিল সব ড্রেস উঠিয়ে রেখেছে, যাতে আমি কোনো কিছু করতে না পারি। তখন আমার পরনে ছিল জাস্ট একটা ট্রাউজার আর একটা গেঞ্জি, বাইরে যে জুতা ছিল এমনকি যে স্লিপার আমরা পরি সেই স্লিপার পর্যন্ত আম্মু উঠিয়ে রেখেছে। জাস্ট ওয়াশরুমে যাওয়ার একটা জুতা ছিল ইয়াতে, আমি ওই জুতাটা বাইরে রেখেছি। বাইরে রেখে
প্ল্যান কি আপনার
প্ল্যান? আমি ওখান থেকে পালিয়ে
দিদির সঙ্গে দেখা করতে
যাবেন। তখন তো আমার কাছে টাকাও নেই। তখন আমি চিন্তা করলাম যে না, ওই যে জুতাটা হাতে নিয়ে আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে ওর মধ্যে থেকে ধান ক্ষেতের ভিতর থেকে, ওই আমাদের এলাকাটা পার হলেই ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের ভিতর দিয়ে উঠে গেলাম। উঠে এবার একটা ওই যে নসিমন যাকে বলে, নসিমনে বললাম যে আঙ্কেল আমাকে একটু বাস স্ট্যান্ডে ছেড়ে দিবেন, আমার কাছে তো টাকা নেই। তো বলো আচ্ছা ঠিক আছে, ওঠো সমস্যা নেই। বাস স্ট্যান্ডে ছেড়ে দিল। বাস স্ট্যান্ডে ছেড়ে দেওয়ার পর এখন তো আমার কাছে টাকা নেই, বাস তো আমাকে নিচ্ছে না। পর আমি হাঁটা শুরু করলাম যে আমি হেঁটেই যাব।
কোথায় যাবেন?
পটুয়াখালী।
কোথা থেকে?
যশোর থেকে। আমি হাঁটতে শুরু করলাম, হাঁটতে 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 হাঁটতে, তখন আমি সকালে হাঁটা শুরু করেছি। আমি হাঁটতে হাঁটতে প্রায় পরের দিন সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি পৌঁছেছি বাগেরহাট।
এইগুলোর মধ্যে খাওয়া দাওয়া
কিছু না, জাস্ট রাস্তার পাশে যখন পানি, ওটা পানি খেয়েছি আমি, যে এক গ্লাস পানি খাওয়ানো যাবে, কারণ পানিতে তো ওখানে আর পানিতে টাকা রাখে না যেমন আমাদের ঢাকায় রাখা হয়। তখন পানি খেয়েছি শুধু। বাগেরহাট যাওয়ার পর রাত্রে আর হাঁটতে পারছি না, দুপা এত পরিমাণে ব্যথা হয়ে গেছে যে আমার পক্ষে আর হাঁটা সম্ভব না। তখন আমি একটা পাম্পে, তেলের পাম্পে বসলাম সামনে। তখন তারা রাত দুটোর দিকে তারা এসে জিজ্ঞেস করলো আপনি কে, আপনি এখানে কি করছেন? তখন আমি বললাম যে ভাই আমি তো যশোরে থাকি, আমার গ্রামের বাড়ি পটুয়াখালী, আমি তো ওখানে যাবো, বাট আমার কাছ থেকে সবকিছু ছিনতাই হয়ে গেছে, আমাকে খাই কিছু খাইয়ে সব নিয়ে গেছে, এখন তো আমার যাওয়ার মতো কোনো প্লেস নেই, কিভাবে যাবো, উপায় নেই। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দেখি একটা কিছু করতে পারি আগে। তখন একজন ট্রাক ড্রাইভার যে পিরোজপুর যাবে, তার ট্রাক ড্রাইভারকে তেল নিতে আসলো, ওদের সাথে উঠিয়ে দিয়েছে। তখন ওরা ট্রাক ড্রাইভার কিছু দূর যাওয়ার পর বললো আপনি কি কিছু খেয়েছেন? সব কাহিনী শোনার পর আমি বললাম না আমি কিছু খাইনি। তখন ট্রাক ড্রাইভার আমার জন্য একটা কেক নিয়ে আসলো, একটা জুস নিয়ে আসলো আর পানি নিয়ে আসলো, বললো যে আপনি এটা খান। তখন আমি তাদের মুখের দিক চেয়ে আছে যে মনে মনে বলতেছি আল্লাহ তুমি যদি কাউকে সাহায্য করো তাহলে এভাবেই বোধ হয় করো। তখন আমি চুপচাপ চোখের পানি ছেড়ে দিয়ে আমি ওটার খাবারটা মুখে নিলাম। মুখে নেওয়ার পর এর মধ্যে একজন দোলনাওয়ালা, ওই যে রশি দিয়ে যে দোলনাগুলো বানায়, ওই দোলনাওয়ালা বললো যে ভাই আমাকে কি একটু পিরোজপুর নিয়ে যাওয়া যাবে কিনা। তখন ট্রাক ড্রাইভার বললো যাবে, ভাড়া লাগবে হচ্ছে 200 টাকা। তা বললো আচ্ছা ঠিক আছে দিব। তা সেও উঠলো, সেও আমার যখন সব কাহিনী শুনলো তখন বললো বাবা তুমি যদি ভয় না পাও আমার সাথে যেতে পারো, আমি ইয়ার দিকে যাবো, বরিশাল পর্যন্ত যাবো, তুমি আমার সাথে যেতে পারো বরিশাল পর্যন্ত। তখন আমি মনে মনে বলি আমি ভয় পাবো কেন, আমি আর আমি কাউকে ভয় পাই না, মনে মনে বলছি, তাকে শুনালাম না।
মানে ওকে শুনিয়েছেন, পুরো স্টোরিটা শুনিয়েছেন?
হ্যাঁ পুরো স্টোরি আর কি, ওই যে আমার সাথে চিন্তাই হয়েছে। এই ঘটনা বলেছি তাদেরকে যে আমার চিন্তাই হয়ে গেছে সবকিছু। তারা সে আমাকে নিয়ে গেল একটা হোটেলে রাত্রেবেলা। পুলিশ চেক করলো যে এত রাত্রে আপনারা কি করেন এখানে, প্রায় ভোর হয়ে যাবে যাবে পালা এমন সময় এখানে কি? তখন পুলিশ আমাকে চেক করলো, জিজ্ঞেস করলো যে একে কোথায় পেয়েছেন। তখন আমাকে ফুল ডিটেলস জিজ্ঞেস করলো, আমি বললাম যে আমার বাবার নাম অমুক অমুক, আমি ওখান থেকে আসছি, আমি এখানে যাব আর আমার সাথে এই কাহিনী হয়েছে। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে এখানে বসেন, সকাল হলে আজানের পর তো হোটেলের দরজা খুলবে, তারপর আপনি হোটেলে প্রবেশ করতে পারবেন। তারপরে সারা রাত ধরে 1 ঘন্টার মতো ছিলাম বোধ হয়, ভোরে আজান দেওয়ার পরে হোটেলের দরজা খুললো। তা ওই লোকের রুম নেওয়া ছিল একটা, ওই রুমে গেলাম, ব্যাস রাতে ঘুমালাম। সকাল 11টার দিকে বের হলাম তার সাথে, যে পিরোজপুর থেকে বাসে উঠলাম, সে আমাকে দুপুরে খাবার খাওয়ালো, তারপরে দেন বাসে ওঠার পর বরিশাল পর্যন্ত আসলাম। এখন বরিশাল পর্যন্ত এসে সে তো চলে গেল তার লাইনে, সে যাবে বরগুনা। বরগুনা, হ্যাঁ বোধ হয়, আমার সঠিক খেয়াল পড়ছে না, বরগুনা না জানি কোথায় যাবে, কিন্তু আমি তো যাবো পটুয়াখালীতে। এখন আমি ওখানে বাস ড্রাইভারদের সাথে কথা বলা শুরু করলাম,
ওকে
যে ভাই আসলে আমি আমার গ্রামের বাড়ি অমুক, আমার অমুক জায়গায়, আমাকে তো কিছু খাইয়েছে। তখন বাস ড্রাইভাররা ভয় পেয়ে বললো যে আসলে এরকম নিতে পারি না আমরা, নিলে পুলিশি ঝামেলা হবে, যে আপনি কিছু খেয়েছেন। তখন তো আমি একটা মাতাল মাতাল ভাব করছি, যাতে ওরা বুঝতে পারে যে আমি আমাকে কিছু খাওয়ানো হয়েছে। তখন ওরা বললো যে ভাই আমরা পারবো না, সরি। তখন আমি চিন্তা করলাম না, এখন এই এই অভিনয়টা ক্লোজ করে আমার যেহেতু গ্রামের বাড়ি বরিশাল ঝালকাঠিতে, আমি ঝালকাঠিতে ব্যাক করি। তখন বরিশাল থেকে ঝালকাঠি 23 কিলো, আমি তখন ঝালকাঠির একটা বাসে উঠলাম, বললাম ভাই আমাকে একটু নামিয়ে দিবেন ঝালকাঠি।
আচ্ছা,
তখন সে বললো আচ্ছা ঠিক আছে ভাই, টাকা নেই, এটা কোনো ব্যাপার না। ঝালকাঠি পৌঁছে দিল, ঝালকাঠি গ্রামের বাড়ি গেলাম, আম্মুকে খবর দেওয়া হলো যে আমি গ্রামের বাড়িতে আছি। আর আম্মু বলল আচ্ছা ঠিক আছে, ও যখন এই স্কুলে পড়বে না তখন ওকে ঝালকাঠিতে ভর্তি করে দেওয়া। আর আমাদের যশোরের জায়গাটা একর হয়ে গেছে, ক্যান্টনমেন্টের সাথে ছিল, তো আমাদের জায়গা যে বাড়ি যা ছিল একর হয়ে গেছে, আমরা সব ঝালকাঠিতে ব্যাক করছি।
ওকে,
ঝালকাঠিতে আসলাম 2013 সাল।
আচ্ছা, আপনাকে আমি একটু পিছনে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে যে মেয়েটার জন্য এত কষ্ট করলেন, তার সঙ্গে কি দেখা হলো আপনার?
না, তার সাথে আর দেখা হয়নি,
আজ অব্দি আর দেখা হয়নি,
আজ অব্দি দেখা হয়নি। কিন্তু কথা হয়েছিল একবার, তার ফ্যামিলির নাম্বারটা তো আমার কাছে।
আপনি ওখান থেকে ব্যাক করলেন, এত দূর যাওয়ার পর ওখান থেকে ফিরে আসলেন? ওকে ওকে, যাই হোক, ইটস অ্যানাদার স্টোরি, আমরা সামনের দিকে জানবো। এরপরে আপনি যেটা বলছিলেন ঝালকাঠিতে যাওয়া বা আপনার ফ্যামিলি শিফট করে ফেললো,
এরপর আমি সরাসরি 2013 চলে যাই। তখন গানের প্রতি একটা আলাদা ধরনের নেশা তৈরি হলো, যে আমি গান করব বা কিছু। তখন আমার মন থেকে যে প্রেমের যে ব্যাপারটা, এটা পুরোপুরি উঠে গেছে। যে তখন আমার একটা শপথ ছিল আমি কখন আর প্রেম করব না। এই ধাক্কাটা খাওয়ার পরে, প্রথম প্রেমের ধাক্কাটা খাওয়ার পরে আর কারো এ ব্যাপারে আগ্রহ হয় না অনেকের। অনেকে অনেক খারাপ হয়ে যায় বা অনেকে অনেক ভালো হয়ে যায় যে আমি আর এই পথে আগাবো না। তখন আমার আগ্রহ হলো গানের প্রতি।
ওকে, কিভাবে আগ্রহটা হলো?
আগ্রহ হলো, আমি একটা আসিফ ভাই, আসিফ ভাইয়ের যত গান গানগুলো আছে আমি আমার সাউন্ড বক্সে বাজাতাম, আর তার সাথে সাথে গলা মিলিয়ে গাইতাম, গানগুলো গাইতাম, আমার ভালো লাগতো। এভাবে করতে করতে যে শুনতো আমার গলা, বলতো যে না তোমার দ্বারা গান হতে পারে, তুমি চেষ্টা করো। তখন আমি একটা ওখানে গানের স্কুলে ভর্তি হই ঝালকাঠিতে, ওখানে প্র্যাকটিস করতে থাকি, টুকটাক ছোটখাটো কনসার্টও করি, কনসার্টেও গান করি, গানের প্রতি আগ্রহ। কিন্তু আমার ফ্যামিলির এটার প্রতি আর আগ্রহ নেই।
আচ্ছা,
তখন এটা নিয়ে ফ্যামিলিতে একটা আমার সাথে গন্ডগোল তৈরি হলো, যে আমি বললাম যে আমি গান করব, এতে যা হয় হবে। তখন আমার ফ্যামিলি বললো গান করলে আমাদের ফ্যামিলিতে তুমি থাকতে পারবো না।
ফ্যামিলি বললো কথা?
হ্যাঁ, আমার ফ্যামিলি বললো। তখন আমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, আমি ঢাকা চলে আসলাম। আগুন ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হতো ফোনে।
কিভাবে আপনি তার সঙ্গে নাম্বারটা পেলেন? কিভাবে
নাম্বারটা পেলাম? আসলে আমাদের ওখানে ঝালকাঠিতে কনসার্ট করতে গিয়েছিলেন আগুন ভাই, সে সময় ওই কনসার্টে আমি গান করেছিলাম আগুন ভাইদের যাওয়ার গেস্ট হিসেবে, আমাদের এলাকা যেহেতু সেই হিসাবে। তখন আগুন ভাইয়ের কাছ থেকে নাম্বারটা কালেক্ট করেছিলাম, যে ভাই আপনার নাম্বারটা কি কাইন্ডলি দেওয়া যাবে কিনা। তখন উনি দিয়েছিলেন, তো মাঝে মাঝে কথা বলতাম, বলতো যে ঢাকা আসিস, এসে দেখা করিস।
আচ্ছা, তখন আপনি কোন ক্লাসে পড়ছেন?
তখন আমি ইন্টার ক্লোজ হয়ে গেছে,
ইন্টার ক্লোজ হয়ে গেছে। ওকে,
আমি দেন ঢাকা গেলাম, তখন তো টাকা পয়সা নেই, শুধু জাস্ট একটা ফোন আছে। ঢাকা গেলাম, কি করবো, কোথাও তো যাওয়া যায় না, একদিন দুদিন না খেয়ে আছি, এরপরে তো খিদায় কি করবো। আমরা বেঁচে রাস্তার পাশে, ওরা যে ছোলাটা ছুলছে। এখন আমি চিন্তা করলাম যে আমার খিদে লাগছে, আমি কি করতে হবে, আমার তো বাঁচতে হবে। তখন আমি বললাম ভাই আপনার এই ছোলাগুলো একটু নিতে পারেনি? বললো ভাই এগুলো যা লাগে আপনি নিয়ে যান। তো সে বুঝতে পারে নাই, তাকে বুঝতে দেয়নি। আমি বললাম ভাই একটু লবণ দেওয়া যাবে, কারণ ওই ছোলা তো শুধু খেতে পারবো না। জাস্ট ছোলাগুলো ধুইলাম, ধুয়ে আমি জাস্ট লবণটা মাখলাম, মেখে লবণটা মেখে ছোলাগুলোই খেলাম, কারণ তখন এত পরিমাণে খিদে যে আসলে খিদে লাগলে মানুষের কোনো কিছুর হিতাহিত জ্ঞান থাকে না, যে আমি কি খাচ্ছি কি না খাচ্ছি।
এই জিনিসগুলো আসলে আমাদের জীবনে যখন আমরা শুনি রেডিওতে তখন আমরা অনেক বেশি অবাক হই, কিন্তু খুব ঠান্ডা মাথায় যদি আমরা একটু চিন্তা করে দেখি, প্রত্যেকের জীবনেই কিছু অভাবনীয় ঘটনা থাকে, এবং এই অভাবনীয় ঘটনা যখন সাধারণ মানুষকে পথে ঘাটে রাস্তায় মিট করে তখন এটা টাচ করে না। ও যদি এখনই বলে যে আমি কোনো একটা সময় কমলাপুর স্টেশনে শুয়ে রাত কাটিয়েছি, আপনার অন্তরে অনেক মায়া লাগবে, কিন্তু আপনি এখনই কমলাপুর স্টেশনটা হেঁটে যান, ওখানে অসংখ্য মানুষ শুয়ে আছে, আপনার হৃদয়কে টাচই করবে না। দিস ইজ দ্য আলটিমেট আগলিয়েস্ট রিয়েলিটি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, বলুন। তারপর
ওটা খেলাম, কিছুটা খিদা নিবারণ হলো, বাট নিয়েছি তো অল্প, খিদা নিবারণ হলো। আমি ঘুরছি ঘুরছি, ফোনেও ব্যালেন্স নেই, যে আগুন ভাইয়ের বাসার ঠিকানাও জানি না। তখন আমার এক ফ্রেন্ডের সাথে আমার দেখা হলো, ও মালিবাগ রেলগেটে থাকে, আমিও প্রায় ওই এই মগবাজার মালিবাগ রেলগেট এদিক দিয়ে হাঁটা চলা করছি, এদিকে যাচ্ছি একবার, এদিকে আসছি একবার। তখন ওই ফ্রেন্ডের সাথে পরিচয় হলো, তা ফ্রেন্ড আমাকে বললো কি ব্যাপার তোর এই অবস্থা কেন, তুই এখানে কি করছিস? তখন আমি সব কাহিনী বললাম। তাও আমাকে বললো যে আমার এখানে যদি থাকার জায়গা থাকতো ভাই তোকে আমি নিয়ে যেতাম, তা আমার ওখানে তো থাকার জায়গা নেই, তুই এক কাজ কর। ও আমার পকেটে 100টা টাকা দিয়ে গেল।
কে?
আমার সেই ফ্রেন্ড।
ওকে।
অথচ আমি আমার বহুত ফ্রেন্ডকে হাজার হাজার টাকা ধার দিয়েছি এক সময়, আর তখন আমি আমার বিপদের সময় আমি, তারপরে যে ও আমাকে 100 টাকা দিয়ে হেল্প করছে এটাই আমার কাছে তখন অনেক কিছু। ওই 100 টাকা আমি ফোনে ভরলাম না, 100 টাকার 20 টাকা ফোনে ভরলাম, আর কিছু টাকা রেখে দিলাম যে আমার যদি সমস্যা হয় আমি কিছু খাবো।
ওকে।
তখন আমি ফোন দিলাম আগুন ভাইয়াকে যে ভাইয়া আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি, বললো আচ্ছা ঠিক আছে চলে আয়। তখন আমি গেলাম আগুন ভাইয়ের সাথে দেখা করতে, গ্র্যান্ড প্লাজা,
গ্র্যান্ড প্লাজা তো রাইট,
গ্র্যান্ড প্লাজার 12 তলে গেলাম দেখা করতে। উনি তখন ছাদে ওনার ইয়া নিয়ে গান নিয়ে ইয়া করছে, শুট করছে। তখন সে আমাকে বললো বস ছাদের ওখানে, বলো বস কথা বলবো। আমি বললো কি চাস তুই আমার কাছে বল। আমি বললাম ভাইয়া আমি জাস্ট, তখন আমি বললাম যে গান দিয়ে কি হবে, গান তো আমি এত তাড়াতাড়ি পারবো না, অন্য কোনো একটা লাইন ধরে আমি তারপর এটা বললাম, ভাইয়া যদি আমাকে একটা অভিনয় করার জন্য চান্স করে দেওয়া হয় ভাইয়া আমি খুব খুশি হবো। তখন বললো অভিনয় পারিস? আমি বললাম ভাইয়া আপনি ট্রাই করে দেখেন না। তা বললো কর। এখন বললো যে আমাকে বললো যে শালা বাচ্চা আমার অভিনয় করতে ইচ্ছা করে আমি অভিনয় করব, তোর মতো আগুন আমার কিছু করতে পারবে না। এই কথাটা আমার জাস্ট অভিনয় করে বলতে বললো। তখন আমি বললাম ভাইয়া এই কথা আমার মুখ থেকে বেরোবে না, অন্তত পক্ষে আপনার প্রতি আপনাকে অনেক শ্রদ্ধা করি। বলো অভিনয় বেটা, এটা অভিনয়, এখানে সবকিছু সম্ভব, আমাকে মারাও তোর পক্ষে সম্ভব অভিনয় জগতে, বল এখন বলবি। তখন আমি কথাটা বললাম ডায়লগ সহকারে, বললো যে গুন্ডার মতো ভাব নিয়ে বলবি। তখন আমি বললাম যে গুন্ডার মতো ভাব নিয়ে বললাম, বলে শাবাস তোর দ্বারা হবে তুই পারবি। কথায় কথায় ভাই বললো চল নিচে চল বাসায় চল। তখন বাসায় নিল আমাকে, নাস্তা করলো, নাস্তা দিল সামনে। ভাইয়া বললো যে কথায় কথায় বললো তুই গান পারিস? কারণ ভাইয়াকে আমি কখনো বলিনি যে আমি গান পারি। তখন আমি বললাম ভাইয়া টুকটাক কনসার্টে গান করেছে। তখন তার বড় ছেলে মিছিল, মিছিল হ্যাঁ মিছিল, মিছিলকে বললো যে গিটারটা নিয়ে এতো, গিটার নিয়ে আসলো, তখন আমাকে গান করতে বললো। তখন আমি গান করলাম একটা। ভাই বললো থাম। বললাম ভাইয়া কোনো সমস্যা হয়েছে? তুই অভিনয় করতে যাচ্ছিস কেন? বললাম ভাই আমার তো উপায় নেই, আমি একটা তো কিছু করতে হবে, তুই গান করবি, আজকে থেকে এই আগুনের অর্ডার, তুই গান করবি, গানের জীবনে আমার দোয়া আছে তুই অনেক বড় হতে পারবি, তোর কিছু সমস্যা আছে এগুলো প্রতি শুক্রবার তুই আমার কাছে আসবি, তখন আমি দেখে নেব।
ওকে।
তারপরে দেন আগুন ভাইকে বললাম ভাই আমার তো কোনো থাকার জায়গা নেই। তখন আগুন ভাই বলে কি বলিস তুই? আমি বললাম ভাই একটা কিছু করেন ভাই, আমাকে দয়া করেন একটু, আমাকে কোনোভাবে একটু থাকার জায়গা নেন। বলে তোর আগুন ভাই জানতো আমার ফ্যামিলি সম্পর্কে, তোর ফ্যামিলি তো ভালোই, তোর ফ্যামিলি কি তোকে সাপোর্ট করছে না? আমি বললাম না ভাইয়া ফ্যামিলি থেকে বের হয়ে আসছি। তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুই আমার বাসায় থাক, তার বাসায় একটা রুম দিল আমাকে থাকার জন্য। তখন আমি ফোনে একটা আমার ফ্রেন্ডকে ট্রাই করি
জি
কথা বলার জন্য, তা ফোনটা চলে যায়, ফোন যখন ঢুকে তখন একটা মেয়ে ফোনটা ধরে।
ওকে।
বলে কে বলছেন? আমি বললাম আসলে এটা কি শুভর নাম্বার কিনা? সে বললো না এটা কোনো শুভ এখানে থাকে না, আপনি কে বলছেন? আমি বললাম আমি সাগর খান বলছি, আপনি কে বলছেন? তখন মেয়েটা বললো এটা জানা আপনার জন্য জরুরি না, আর সেকেন্ড টাইম আপনি এই নাম্বারে ফোন দিবেন না।
ওকে।
দেন আমি ফোনটা রেখে দিলাম। মেয়েটার কণ্ঠটা আমাকে ছুঁয়ে গেছে, কারণ এতদিন আমি কারোর সাথে রিলেশন করিনি, কিন্তু উপরে ছিল, ভাগ্যে ছিল বোধ হয়, এজন্য মেয়েটার ভয়েসটা আমাকে ছুঁয়ে গেছে,
টাচ করে গেল। না এখানে একটা বিষয় একটু জানি, সেটা হচ্ছে ততদিন পর্যন্ত আপনার অবস্থা কি দাঁড়িয়ে গেছে? আপনি তখন পর্যন্ত লেখাপড়া সব ছেড়ে দিয়েছেন তাই কি?
না না না, লেখাপড়া আমার চলছে।
আপনি ঢাকায় যখন আসলেন তখন আপনার লেখাপড়া কি?
তখন লেখাপড়া আমি ছেড়ে দিয়েছি।
তখন ইন্টারমিডিয়েট কমপ্লিট?
হ্যাঁ হ্যাঁ,
ইন্টার পাস করে ফেলেছেন। ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়টাতে নাকি?
ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়টাতে আমি আর ভর্তি হইনি।
না হয় আপনি গান গান নিয়ে আপনি ঢাকা শহরে চলে এসেছেন, কিছু একটা করবেন। আচ্ছা, বাবা তখন কোথায়?
বাবা তখন বাড়িতেই।
বাড়িতে বাবা আপনার পরিবারের বড়, কিছু বলছিল না আপনার এই খামখেয়ালিপনা দেখে?
আমাকে
ফেড আপ হয়ে গেছে,
ফেড আপ হয়ে গেছে আমার, মানে
সামহাও তারা কন্ট্রোল করতে পারছে।
হ্যাঁ হ্যাঁ।
ওকে। আর আপনি এসে তখন আগুন মানে আমাদের সিঙ্গার আগুনের ছত্র ছায় কোন একটা জায়গায় থাকেন, আমি তার সঙ্গে একবার না দুবার টেলিভিশন আমার ইন্টারভিউ হয়েছিল, অনেক সাদা দিলের মানুষ, অনেক ভালো মানুষ, যারা ওনার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আছেন পরিচয়, উনি আসলে সবাইকে খুব দ্রুত আপন করে নেন। যাই হোক, তুই তো কারি যে কথাটা বলছিলেন আপনি, দিস ইজ ট্রু, উনি খুব সহজেই তুই তুই চলে যান, অ্যান্ড হি ইজ রিয়েলি গুড ওয়ান। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে আগুন ভাই আপনাকে একটা কোন একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিল, তাই কি? না, কোথায় ছিলেন ঢাকাতে?
ও সময় আমি ঢাকাতে আগুন ভাইয়ের বাসায় ছিলাম।
আগুন ভাইয়ের বাসায় ছিলেন?
হ্যাঁ,
ওখানেই থাকার একটা ব্যবস্থা করে দিল।
এবং ওনার সাথে, ওনার সাথে যে কোনো জায়গায় যেতাম, উনি যে কাজে যেত আমরা ওনার সাথে যেতাম আর কি ম্যাক্সিমাম টাইম, যার কারণে আমার হাত খরচও কিছু দিত ভাইয়া।
বাহ, চমৎকার। তো ওই সময়টাতে আপনার হঠাৎ করে রং নাম্বার একটা মেয়ের সঙ্গে কথা হচ্ছে, ওকে, তারপর?
তার ভয়েস আমাকে টাচ করে যায়।
জি,
আমি চিন্তা করি যে এর সাথে দেখি একটা রিলেশন তৈরি করা যায় কিনা। তখন আমি ফোন দিতাম ওকে, ফোন দিয়ে বলতাম, হ্যালো, সালামু আলাইকুম, কেমন আছেন? সে বলতো, ভালো আছি। আপনি আবার ফোন দিয়েছেন? আমরা, না, জাস্ট দিলাম আর কি, এটা বলে বললাম, আচ্ছা, আমি একটু বিজি আছি বলে ফোনটা কেটে দিতাম। এটা এটা একটা পার্ট, যাতে সে বুঝতে পারে যে আমি অনেক বিজি, বাট বিজির মধ্যেও তাকে মনে করছি আর কি।
ওকে, মানে আমি বুঝলাম না, ফোনটা কেটে দিত না আপনি?
আমি দিতাম,
দিয়ে
দিয়ে তার সাথে বলতাম, তাকে প্রথমে জিজ্ঞেস করতাম যে আপনি কেমন আছেন, তারপর বলতাম, যখন বলতো যে ভালো আছি, বা আপনি আর ফোন দিচ্ছেন কেন এই নম্বরে, আমি বললাম যে ফোন দিচ্ছি, ভালো লাগছে, আর আচ্ছা যাই হোক, আমি এখন বিজি আছি, আপনাকে পরে ফোন দেবো। সে বলতো যে আর ফোন দিবেন না আপনি এই নম্বরে। আমি বলতাম, দেখা যাক কি হয় বলে ফোন কেটে দিতাম।
সময় হলো আরো একটা বিরতির, এখান থেকে ফিরবো। যারা ওকে দেখতে চান, ছোট একটা ভিডিও ক্লিপ আমার ফেসবুকে আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, চলে আসতে পারেন আমার ফেসবুকে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আরো একবার বলছি, www.facebook.com/kibria.rj পেজে আছে আরজে কিবরিয়া নামে। এই ফাঁকে আপনাকে একটু একটা ইনফরমেশন দিতে চাই, যেটা গত সপ্তাহেও বলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে গত সপ্তাহে একটা বিশেষ পাঞ্জাবি নিয়ে আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম। সেটা হচ্ছে, অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে ওয়ার্ক ফর হিউম্যান নামের একটি এনজিও। ওরা বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, যারা অনাথ এবং এতিম শিশু আছে, প্রতিবন্ধী শিশু আছে, তাদেরকে লেখাপড়া করায়, লেখাপড়া শেখায়। নিঃসন্দেহে মহৎ একটা উদ্যোগ। তো ওরা আসলে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা না নিয়ে ওরা একটা খুব চমৎকার পলিসি হাতে নিয়েছে। সেটা হচ্ছে, এই পবিত্র রমজানে যেহেতু অনেক বেশি পাঞ্জাবি বিক্রি হয় এই সময়টাতে ঈদকে কেন্দ্র করে, ওরা নিজেরা কিছু পাঞ্জাবি তৈরি করেছে। এবং পাঞ্জাবিগুলো দুই রকমের পাঞ্জাবি, একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে কালো, দেখতে অদ্ভুত সুন্দর। আমাকেও ব্যক্তিগতভাবে একটা ওরা গিফট করেছে, গিফট ঠিক বলবো না, আমি কিনে নিয়েছি। পাঞ্জাবির দামটা হচ্ছে মাত্র 1200 টাকা, 38 সাইজ এবং 40 সাইজের পাঞ্জাবি। এবং এই পাঞ্জাবি থেকে যত টাকা তারা আয় করবে, আয় বলতে যত টাকা তাদের লাভ হবে, এই সমস্ত টাকাটাই তারা এই অনাথ শিশু এবং এতিম, এই বাচ্চাদের লেখাপড়ার জন্য ব্যয় করবে। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, এবং আমি আপনাকে বলবো যে অবশ্যই কিনুন, আমার মতো অন্তত একটা পাঞ্জাবি কিনুন, যদি আপনি কিনতে চান তাহলে আপনি এই নাম্বারে ফোন দেবেন। ফোন দিয়ে বললেই হবে যে আপনি ওয়ার্ক ফর হিউম্যানের অনাথ শিশুদের জন্য যে লেখাপড়া করার জন্য যারা পাঞ্জাবি তৈরি করেছে সে পাঞ্জাবিটি কিনতে চান। ফোন নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, 16297, 162 97, এটা রকমারি ডট কম এর নাম্বার। এছাড়া যারা বসুন্ধরা সিটিতে যাবেন, বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে যাবেন, আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। বসুন্ধরা সিটির লেভেল 1 স্ট্যান্ডার্ড কালেকশনের 80, মানে 80 নম্বর দোকান এবং 81/A, হ্যাঁ, এই এই দুটো দোকানে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড কালেকশনের। এই দোকানে আপনারা গিয়ে বললেই হবে ওয়ার্ক ফ্রম হিউম্যানের পাঞ্জাবি, 1200 টাকা দামের পাঞ্জাবি। এছাড়াও আপনি খিলগাঁও থেকে কিনতে পারেন। খিলগাঁওয়ের যে অ্যাড্রেসটি সেটা হচ্ছে আহমেদ ট্রেডার্স, শপ নম্বর 16/17, সিপাহীবাগ মসজিদ মার্কেট, খিলগাঁও। এবং আপনারা কিনুন, আরও বেশি বেশি করে গিফটও করুন, এতে আপনার নিঃসন্দেহে অনেক বড় একটা মহৎ উদ্যোগে সাপোর্ট করা হবে। ফিরছি ঠিক রাত একটায়।
দ্য প্রেজেন্স, হ্যালো, 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় রাত একটা এবং আপনারা শুনছেন এবিসি রেডিও 89.2। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আজকে সাগর তার জীবনের গল্প বলছে। তার মতো যারা আমাদের এখানে এসে জীবনের গল্প বলতে চান, প্লিজ ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09-6138-92-892। আমি আবারও বলছি, 09-6138-92-892। ফিরছি সাগরের জীবনের গল্পে। সাগর, যেখানটায় আমরা বিরতি নিয়েছিলাম, তারপর
এভাবে কথা বলতে বলতে মেয়েটা প্রায় এক মাস কথা বলি এভাবে।
ওকে,
মেয়েটা বোধ হয় তখন আমার প্রতি একটু দুর্বল হয়েছে, তখন একটু কথা বলতো আমার সাথে, কথা বলতো, কথা বলতাম। এক সময় আমার জ্বর হয় অনেক, জ্বর হওয়ার পর মেয়েটা ফোন দিচ্ছে, আমি ফোন পিক করছি না। একটা এসএমএস পাঠালো যে এখন কি আমার সাথে কথা বলতে আপনার কষ্ট হয়, তখন আমি SMS পাঠালাম যে আমার অনেক জ্বর, আমি কিছু খেতে পারছি না, কথাও বলতে পারছি না, আমি সুস্থ হয়ে তোমাকে ফোন দিব।
আচ্ছা,
দেন যখন আমি সুস্থ হলাম ওকে ফোন দিলাম, এবার কথা বলতে বলতে আমাদের সম্পর্কটা গভীর হয়ে গেল ফোনে। তখন ওর ফেসবুক আইডি চাইলাম আমি, ফেসবুক চালাতো আরেকটা নাম দিয়ে, মেজা বিন আক্তার প্রিয়া।
ওর নাম কি ছিল?
ওর নাম ছিল নুসরাত জাহান সৌদা।
সৌদা, ওকে।
তা তখন আমাকে সৌদা নামটা বলতো না, জাস্ট নুসরাত নামটা বলতো। তার সাথে কথা বলছি, ফেসবুক আইডি তারটা চাইলাম, সে আমারটা চাইলো। তার ফেসবুক আইডিতে কোনো ছবি দেওয়া ছিল না, আমার ফেসবুক আইডিতে তো আমার ছবি দেওয়া ছিল, বাট আমি যখন ওই এর মাঝখানে আমি ভোলা তো যায় না তার রফিক সিকদারের, হ্যাঁ, ওই ছবি তো আমি নীরব ভাইয়ের ফ্রেন্ড ক্যারেক্টার একটা ছোটখাটো একটা অভিনয় করে।
অভিনয় শুরুটা হলো কিভাবে, আপনাকে ঢুকিয়ে দিল কে অভিনয়?
আমার এক ফ্রেন্ড ছিল সানি আকাশ, ও দেখতে অনেকটা চাইনিজ।
আচ্ছা,
হ্যাঁ, ওই রফিক ভাইয়ের খুব ক্লোজ এবং তার সাথে থাকতো, এবং ও এখানে নীরব ভাইয়ের যে মেইন ক্যারেক্টার, নীরব ভাইয়ের পরে যে ক্যারেক্টারটা সেটাই ওর ছিল। আর আমি কি ছোটখাটো একটা রোল দেওয়া দিল যে এটা কর, তো যখন ইচ্ছা তুই কর, দিল একটা কিছু টাকা আমার জমেছে, প্রায় 50,000-এর মতো।
50,000-এর মতো টাকা জমেছে কি করে?
ভাইয়া দিত, আমি তো ভাঙতাম না।
আচ্ছা, কয় বছর পরে এটা?
এটা প্রায় আজকে কত, 16?
না না, ওই সময়টাতে এই টাকাটা যে আপনার হাতে জমলো, এটা কত 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 কতদিন সময় নিল এই টাকাটা জমতে?
15-এর মাঝামাঝি।
15-এর মাঝামাঝি, ওকে।
আর টাকাটা জমলো, এখন আমি চিন্তা করলাম যে ভাইয়া যেহেতু ভাইয়ার স্টুডিও আছে, ভাইয়া আমাকে এত ইয়া করছে, ভাইয়াকে একটু বলে দেখি যে আমাকে একটা ইয়া করে দেওয়া যায় কিনা, গানের রেকর্ডিং করে দেওয়া যায় কিনা। তখন ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে কি একটু একটা বা দুইটা গান কি রেকর্ডিং করে দেওয়া যায় মিক্স অ্যালবামের জন্য? বলে একটা দুটো গান করে কি করবে, গান তো করতে হবে, একটা অ্যালবাম করতে হবে, কারণ একটা দুটো গান করে তো প্রথম উঠতে পারবি না, কিন্তু এর জন্য তো 3 লাখ টাকা দরকার, কারণ 3 লাখ টাকার নিচে কোনো ভালো ইয়া হবে না। তখন আমার মাথা পুরো নষ্ট হয়ে গেল যে আমি কিভাবে 3 লাখ টাকা জোগাড় করবো, আমার পক্ষে তো সম্ভব নয়, কোনো সোর্স নেই, আমার ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি না আমি। তখন আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বললাম, সানি আকাশের সাথে, ওর একটা পরিচিত স্টুডিও ছিল, এটা হচ্ছে স্টুডিও বাউল মৌচাকে, সেখানে চঞ্চল ভাইয়ের সাথে কথা বললাম। সে বললো যে রেকর্ডিং এর চার্জটা জানলাম শুধু, যে রেকর্ডিং করতে শিফট কত নেয়, যে শিফট 4,000 টাকা করে যে শিফটটা, ওটা জানলাম। পরে আমি চিন্তা করলাম, না এখন গান আমি নিজে লিখবো। দেন আমি গান লেখা শুরু করলাম, সুর করা শুরু করলাম, গান সুর করে গেয়ে রেকর্ড করে ফোনে রাখতাম।
ওকে,
পরে চিন্তা করলাম যে 50,000 টাকায় আমি কিছু করব। 50,000 টাকা নিয়ে আমি প্রথমে নামলাম মাঠে, গানের রেকর্ডিং শুরু করলাম, গান লিখলাম, শুরু করলাম রেকর্ডিং এ, রেকর্ডিং এ গেলাম, প্রথম গানটা জোসনা ভেজা রাতে গানটা রেকর্ডিং এ গেলাম। রেকর্ডিং এ যাওয়ার পর তখন ওই মেয়েটার সাথে আমার আরো ভালো সম্পর্ক, তখন ও আমাকে বললো যে দেখা করি একদিন।
ওই আপনাকে বললো কতদিন পরে, মানে দেখা কথাবার্তা বলার কতদিন পরে আপনাকে এই ধরনের প্রস্তাব দিল? আনুমানিক
ওর সাথে তো আমার 13-এর দিকে, 2013-তে শুরু হয়েছে, তা ওর সাথে দেখা হয়েছে আমার 15-এর, ওই যে বললাম যে শেষের দিকে, তখন আমি গেলাম 15-এর প্রায় শেষ না, মাঝামাঝির দিকেই গানটা রেকর্ডিং করে আমি গেলাম ওর সাথে দেখা করতে।
না, তার আগে কি আপনাদের মধ্যে এই ধরনের সম্পর্ক তৈরি হয়েছে যেটা আসলে প্রেম বলা যায় বা ভালোবাসা বলা যায়?
হ্যাঁ, প্রেম আমাদের,
মানে না দেখে দুজন দুজনকে ভালোবাসা শুরু করে?
ও আমাকে দেখেছে বাট আমি ওকে দেখিনি।
ফেসবুকে আপনার আইডিতে দেখেছে?
হ্যাঁ হ্যাঁ।
ফেসবুকে ওর ওর কোনো ছবি টবি ছিল
না?
তার মানে কথা বলা কতদিন পরে আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে?
কথা বলা শুরু করেছি তো 2013-এর মাঝামাঝির দিকে, প্রায় 14-এর প্রায় মার্চ মাসের দিকে তার সাথে আমার আস্তে আস্তে রিলেশনটা বিল্ড আপ হতে থাকে। তারপরে 2015-এর প্রায় মাঝামাঝি সময় তার সাথে আমি দেখা করতে যাই, তখন আমার এই একটা গান রেকর্ডিং হয়ে গেছে।
আচ্ছা,
তখন আমি গেলাম তার সাথে দেখা করতে শরীয়তপুরে, হোটেলে উঠলাম, রাত হয়ে গেছে অনেক, হোটেলে উঠে আমি রাত্রেবেলা ওকে ফোন দিলাম যে কালকে আমি তো হোটেলে আছি, যে কালকে সকালে দেখা করবে জন্য। রাত্রেবেলা ফোনটা ওর মা ধরলো, একটা মহিলা ধরলো, তখন আমি জানি না সে তার মা। আচ্ছা ঠিক আছে, ফোন ধরার পর ও এর মধ্যে একটা কথা বলিনি আমি যে মিস করেছি, ও সবসময় বলতো ওর মা নেই, ওর বাবা আছে মা নেই, এটাই বলতো। যে
না, আমি একটু ফাস্ট হয়ে যাচ্ছে সবকিছু, আমি জানতে চাচ্ছিলাম যে মেয়েটা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, না জেনেই আবার লাভ করা শুরু করলেন কিনা, একইভাবে মেয়েটাও আপনাকে দেখেছে বা দেখে নাই আপনার সম্পর্কে জানে কিনা, মানে না জেনে শুনে দুজন দুজনকে মন দিয়ে দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এরকমই
এরকম একটা পর্যায়ে।
ওকে
ঠিক আছে, দেন ওর মা নেই, যখন ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললো যে হ্যালো আসসালাম আলাইকুম, কে?
তখনও দেখা হয়নি?
না, তখন দেখা হয়নি আমার সাথে। আর ফোন দিলাম, ওর মা বললো যে কে বলছেন? বললাম আমি সাগর বলছি, আপনি কে বলছেন? বললো আপনি কাকে চাচ্ছেন আগে সেটা বলেন। আমি বললাম যে আমি নুসরাতকে চাচ্ছি। বলে নুসরাতের সাথে আপনার সম্পর্ক কি? আমি বললাম আমার ওর সাথে আমি প্রেম করি আর কি।
ডাইরেক্টলি
ডাইরেক্টলি বললাম যে আমি ওর সাথে সম্পর্ক করি, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তো সে বললো যে আমি ওর মা বলছি, ওর বিয়ে হয়ে গেছে, ওর দুটো বাচ্চাও আছে। এই কথা শুনে আমার তখন মাথায় পুরো বাজ পড়ে গেল, বাজ পড়লো। আমি তখন হোটেলের ফ্লোরে বসে বললাম কিভাবে সম্ভব, একটা মেয়ে দুটো বাচ্চার মা কিভাবে আরেকজনের সাথে এভাবে পরক্রিয়া করছে। আমার তখন যতটা মেজাজ খারাপ হচ্ছিল ততটাই মন খারাপ ছিল, ততটাই কান্না পাচ্ছিল, কারণ আমি অনেক আবেগী। এটা হচ্ছে সবচেয়ে প্রধান ব্যাপার যে আমি অনেক আবেগী, আমার মনটা অনেক নরম, আমি কি করব তখন বুঝতে পারছি না। তখন আমি বললাম যে দেখি কাল সকাল তো হোক, ও তো আসবে দেখা করতে। সকাল পর্যন্ত ওয়েট, সারা রাত অনেক হতাশার ভিতরে কাটলো, অস্থির অস্থির লাগতে, মনটা অস্থির লাগতে লাগলো। সকাল হলো, তখন আমাকে ফোন দিল, কোথায়? আমি বললাম আমি আছি নূর হোটেলের নিচে। তখন ও বললো যে আমি শরীয়তপুর গার্লস স্কুলের সামনে আছি, তুমি আসো। তখন আমি গেলাম গার্লস স্কুলের সামনে, গিয়ে যখন ওর চেহারাটা দেখলাম, আমি বললাম এই মেয়ে দুই বাচ্চার মা, ইম্পসিবল।
কেন, কেমন ছিল সে দেখতে?
সে তখন কেবল ইন্টারে ভর্তি হয়েছে।
ওকে ওকে।
আর তাকে দেখলে, একটা মানুষকে দেখলে বোঝা যায় যে দুটো বাচ্চার মা হলে তার ফেস চুপ করে আছে। বললাম তোমার কি দুটো বাচ্চা আছে? তখন বললো তোমার বিশ্বাস হয় আমার দুটো বাচ্চা আছে? আমি বললাম না বিশ্বাস হয় না, তাহলে কাল রাত্রে তুমি বললে তোমার মা নেই, তাহলে
তোমার মা ফোন ধরলো?
মা ফোন ধরলো, কিভাবে এটা সম্ভব? বলো যে আমার বোনের মা। আমি বিশ্বাস করলাম,
বোনের মা তো ওরও মা,
মানে ওর বোনের আর কি শাশুড়ি, সরি
বোনের শাশুড়ি।
হ্যাঁ, বোনের শাশুড়ি। ও আমাকে বলেছিল যে ওর বোনের বাসায় থাকে ও।
ওকে।
হ্যাঁ, ওর বোনের শাশুড়ি। আচ্ছা, দেন আমি ঠিক আছে বিশ্বাস করলাম। তখন আমি কফি শপে গেলাম ওকে নিয়ে, যে এখানে কি ঘোরার মতো কোনো জায়গা আছে, বসার মতো কোনো জায়গা আছে কিনা। তো বললো যে আছে, একটা কফি শপ আছে। আচ্ছা, গেলাম কফি শপে, গিয়ে কথা বললাম, কফি নিলাম, কথা বলছি। সেদিন কথা বলে অনেক কথা বললাম, আমরা স্টুডিওতে গেলাম, ছবি তুললাম একত্রে। ছবি তুলে দেন ওর বাসার থেকে ফোন আসলো, ওর বোন ফোন দিল যে আসতে হবে, ওকে যেতে হবে।
ওকে।
তখন ও বললো যে দেখো আমি যাই, আমার আপু ফোন দিছে, একটু যেতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও। তখন ও চলে গেল। চলে যাওয়ার পর আমি আবার সেদিনই রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এরপর হঠাৎ করে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। ব্যাপার কি, ফোন দিচ্ছে সে কান্না করতেছে। আমি বললাম কেন, কি হচ্ছে আমাকে বলো। আমার লাইফে এমন একটা ঘটনা আছে যা শুনলে তুমি কখনো কোনো ছেলেই আমাকে বিয়ে করবে না,
ওইটা বলছে।
হ্যাঁ,
ওকে।
তখন আমি বললাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, ঠিক আছে, আর যেহেতু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেহেতু তোমার যে কোনো প্রবলেম আমি সেটাকে মেনে নিতে রাজি আছি। তখন ও কান্না করতে করতে বললো যে আমার বিয়ে হয়েছে একেবারে, কিন্তু যার সাথে বিয়ে হয়েছে তার বয়স 55-এর ঊর্ধ্বে।
ওকে।
ওর বাবা 5 লাখ টাকার বিনিময়ে তার সাথে, তার সেই লোকের সাথে ওর বিয়ে দিয়েছে। সেই 5 লাখ টাকা মেয়ের বাবাকে দিবে বলেছে কিন্তু দেয়নি এখনো। আমি এখনো ওই বাসায় বাড়িতে যাইনি, ছেলে বিদেশে থাকে, এখনো আসেনি, কিন্তু বিয়ে হয়েছে আমাদের ফোনে। আমি বললাম এটা কোনো ব্যাপারই না, বিয়ে হয়েছে, তুমি তো এখনো যাওনি তার বাসায়, কোনো প্রবলেম না, ঠিক আছে আমি এটা মেনে নিতে রাজি আছি। বোনেরা ইয়া বলতেছে যে না আসলে সব ছেলেরা এ ধরনের বলে, তোকে দুদিন পর দেখবি যে ওর কাজ হয়ে গেলে ও তোকে আর ছুড়ে ফেলে দিবে, ও তোকে বিয়ে করবে না, এরকম বলতে লাগলো। আমি বলছি যে দেখো আমার উপর যদি তোমার বিলিফ থাকে তাহলে তুমি এটা মনে রেখো যে আমি তোমাকে যখন ভালোবেসেছি তখন তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। মেয়েটার বাবার বাড়ি ছিল আগে যাত্রা বাড়িতে, ওদের নিজেদের বাড়ি ছিল যাত্রা বাড়ি।
মা ছিল না, মানে মারা গেছে?
মা আছে।
মা আছে, তার মানে
মা আছে, ও আমার সাথে মিথ্যা কথা বলেছিল।
পরবর্তীতে আপনি গিয়ে সেটা জেনেছেন। ওকে, বাই দ্য ওয়ে, সো ইটস ওয়ান কাইন্ড অফ মিস্টেরিয়াস ফ্যামিলি। আমরা দেখি, আমরা যাই, তারপরে দেখি কি হয় না হয়। ওকে, তারপর
মেয়েটার সাথে কথা বলার বলছি, ও আমার সাথে পরে আরেকবার গেলাম, গিয়ে দেখা করলাম। দেখা আসার প্রায় 10 দিন পর ও ফোন ধরছে না, ফোন দিচ্ছি বাট ফোন ধরছে না। প্রায় 2 দিন ট্রাই করলাম, 2 দিন পর ও ফোন ধরলো কাঁদতে কাঁদতে। আমি বললাম কি হয়েছে? বললো যে যার সাথে আমার বিয়ে হয়েছে সে বিদেশ থেকে আসছে, 1 সপ্তাহ পর আমাকে নিয়ে যাবে। তখন আমি বলি এখন আমি কি করবো, এখন তো মাথায় কাজ করতেছে না, ভালোবাসা কেউ হারাতে পারবো না। আর তখন পকেটেও টাকা নেই, ছোট একটা চাকরি করি, মার্কেটিং চাকরি করে আর কয় টাকা বেতন পাওয়া যায়, কি করব। আর ওকে আমি বিয়ে করতে গেলে আমার এই চাকরিটাও চলে যাবে।
ওকে,
আমি দেন গেলাম, গিয়ে ওকে ফোন দিচ্ছি, ও বলতেছে আজকে তুমি আসলা, কালকে আসতা? আমি বললাম কেন? বললো যে আমি তো কিছুই বের করতে পারিনি, আমি কিচ্ছু বের করতে হবে না, আমার তো তোমার কোনো কিছুর দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার, তোমার কোনো কিছু আমার দরকার নেই, আমি যদি তোমাকে কিছু দিতে পারি তুমি নিবে, না হলে না। তখন ওকে নিয়ে আসলাম, বাসে করে নিয়ে আসলাম, ও উদাস হয়ে বসে আছে, মনে হয় ফ্যামিলির জন্য মন খারাপ। মেসে আনলাম, মেসে আনার পরে যে মেসের যে মালিক, মেসের যে ভাড়া নিয়েছে, মালিক বলবো না, মূলত মেসে একটা মহিলা ভাড়া নেয়, বিথি আপা, ওনার শরণাপন্ন হলাম ওকে নিয়ে এসে। তা বিথি আপা বললো যে তুই বিয়ে করবি? আমি বললাম জি আপা বিয়ে করবো ওকে। ওর কাছে টাকা ছিল, তখন আমি যখন বললাম যে টাকা তো নেই, তখন বললো বিয়ে করবি কিভাবে, বিয়ে না করলে তো কাবিন তোর টাকা দিতে হবে, কি করবি তুই? তখন ও বললো যে আপু টাকা আমি দিব। আমি বললাম আমি নিবো না। বলে তাহলে তোমার এইভাবে পড়ে থাকতে হবে,
মানে সৌদার কথা বলছো?
হ্যাঁ হ্যাঁ। সৌদা বললো যে তোমার এইভাবে পড়ে থাকতে হবে, বিয়ে না করে এইভাবে বসে থাকতে হবে। বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ধার। বললো আচ্ছা ঠিক আছে, তুমি যা নাও সবই ধার, পরে আমারে দিয়ে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন বিয়েটা হলো, আপু বললো এখন থাকবি কই? আমি বললাম থাকার তো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে চল আমার বাসায়। তার বাসায় একটা রুম খালি করে দিল, আমরা থাকতে শুরু করলাম। এর পর্যায়ে ওর বড় বোন, বড় বোনের সাথে ওর রিলেশনটা অনেক ভালো, তা ওর বড় বোন ফোন দিল, ফোন দেওয়ার পর সবাই ফোন দিচ্ছে যে পাচ্ছে না, মেয়ে পাচ্ছে না, কি হলো?
বললাম
না যে সৌদা টাকা দিল, ওই আপু কাজী ডেকে আনলো, কাজী ডেকে ওখানে বসে আমাদের বিয়ে দিল, এবং বিয়ের পরে ওনাদের বাসায় নিয়ে গেল। তো সৌদার হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা বিথি আপু একবার বাড়ি গেছে যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে যখন ফেরত আসছে তখন বললো যে আসলে আংটিটা হারিয়ে গেছে।
ওকে, আমি যেটা বুঝতে পারছি যে সৌদা তার যে যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই ভদ্রলোকের সঙ্গে সংসার করবে না বলে উনি যখন বিদেশ থেকে বাড়ি আসলেন সেই মুহূর্তে সে পালিয়ে আপনার সঙ্গে এসে মেসে উঠেছে এবং আপনাকে বিয়ে করেছে। সৌদা তো ডিভোর্সও দেয়নি তখন, ডিভোর্স দেওয়ার একটা নিয়ম আছে বিয়ে করার আগে, সে ডিভোর্সও দেয়নি আলটিমেটলি সে সময়।
ডিভোর্স সে আগে ডিভোর্স লেটার আমার সাথে যখন তার, সে যখন আমাকে জানিয়েছে যে আমি তাকে তার সাথে আমার রিলেশন হবে, আমি যখন তাকে আশ্বস্ত করেছি যে আমি তাকে বিয়ে করবো, তখন সে আলটিমেটলি একটা ডিভোর্স পেপার ওখান থেকে, তাদের শরীয়তপুর থেকে ডিভোর্স লেটার তাদের গ্রামের বাড়ি পাঠিয়েছে, যে যার সাথে তার বিয়ে হয়েছে
আচ্ছা
সেখানে সে পাঠিয়েছে। আর দেন তারপরে আগে যাই, যখন আপু জানলাম যে আপু আসলে, আমি তো বুঝতে পারছি যে আপু এটা ঝেড়ে দিয়েছে আংটিটা, তখন আমি চিন্তা করলাম যে না এখানে আর থাকা যাচ্ছে না।
আরো একটি বিরতির সময় হয়ে গেল প্রিয় শ্রোতা, এরপর যে আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এই ফাঁকে আপনাকে একটু একটা ইনফরমেশন দিতে চাই যেটা গত সপ্তাহেও বলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত সপ্তাহে একটা বিশেষ পাঞ্জাবি নিয়ে আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম, সেটা হচ্ছে অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে ওয়ার্ক ফর হিউম্যান নামের একটি এনজিও। ওরা বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে কাজ করে যারা অনাথ এবং এতিম শিশু আছে, প্রতিবন্ধী শিশু আছে, তাদেরকে লেখাপড়া করায়, লেখাপড়া শেখায়। নিঃসন্দেহে মহৎ একটা উদ্যোগ। তো ওরা আসলে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা না নিয়ে ওরা একটা খুব চমৎকার পলিসি হাতে নিয়েছে, সেটা হচ্ছে এই পবিত্র রমজানে যেহেতু অনেক বেশি পাঞ্জাবি বিক্রি হয় এই সময়টাতে ঈদকে কেন্দ্র করে, ওরা নিজেরা কিছু পাঞ্জাবি তৈরি করেছে। এবং পাঞ্জাবিগুলো দুই রকমের পাঞ্জাবি, একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে কালো, দেখতে অদ্ভুত সুন্দর। আমাকেও ব্যক্তিগতভাবে একটা ওরা গিফট করেছে, গিফট ঠিক বলবো না, আমি কিনে নিয়েছি। পাঞ্জাবির দামটা হচ্ছে মাত্র 1200 টাকা, 38 সাইজ এবং 40 সাইজের পাঞ্জাবি। এবং এই পাঞ্জাবি থেকে যত টাকা তারা আয় করবে, আয় বলতে যত টাকা তাদের লাভ হবে, এই সমস্ত টাকাটাই তারা এই অনাথ শিশু এবং এতিম এই বাচ্চাদের লেখাপড়ার জন্য ব্যয় করবে। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, এবং আমি আপনাকে বলবো যে অবশ্যই কিনুন, আমার মতো অন্তত একটা পাঞ্জাবি কিনুন, যদি আপনি কিনতে চান তাহলে আপনি এই নাম্বারে ফোন দেবেন। ফোন দিয়ে বললেই হবে যে আপনি ওয়ার্ক ফর হিউম্যানের অনাথ শিশুদের জন্য যে লেখাপড়া করার জন্য যারা পাঞ্জাবি তৈরি করেছে সে পাঞ্জাবিটি কিনতে চান। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, 162 97, এটা rockmoney.com এর নাম্বার। এছাড়া যারা বসুন্ধরা সিটিতে যাবেন, বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে যাবেন, আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। বসুন্ধরা সিটির লেভেল 1 স্ট্যান্ডার্ড কালেকশনের 80 নম্বর দোকান এবং 81/A, হ্যাঁ এই এই দুটো দোকানে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড কালেকশনের। এই দোকানে আপনারা গিয়ে বললেই হবে ওয়ার্ক ফর হিউম্যানের পাঞ্জাবি, 1200 টাকা দামের পাঞ্জাবি। এছাড়াও আপনি খিলগাঁও থেকে কিনতে পারেন, খিলগাঁওয়ের যে অ্যাড্রেসটি সেটা হচ্ছে আহমেদ ট্রেডার্স, শপ নম্বর
16/17 সিপাহীবাগ মসজিদ মার্কেট খিলগাঁও। এবং আপনারা কিনুন, আরো বেশি বেশি করে গিফটও করুন, এতে আপনার নিঃসন্দেহে অনেক বড় একটা মহৎ উদ্যোগে সাপোর্ট করা হবে। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে।
হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং সাগর আজকে জীবনের গল্প বলছে। আমরা কথা না বাড়িয়ে সাগরের জীবনের গল্পে আবারও ফিরছি। সাগর, যেখানটায় আমরা বিরতি নিয়েছিলাম তারপর?
পরের দিন ওকে নিয়ে আমি বেরোলাম ঘুরতে, চঞ্চল হয়ে আমাকে ফোন দিল যে তুমি তো গানগুলো করেছো, রিদম করে রেখেছো, মিউজিক তো করার দরকার আছে কিছু গানগুলোর।
জি,
এখন এগুলো তো টাকাও তো নেই, টাকা তো দিতে হবে,
নাহলে
আমি ফাইলগুলো ব্যাকআপ রাখবো, ফাইলগুলো তো নষ্ট হয়ে যেতে পারে, ক্রাশ করতে পারে, তখন তুমি বিপদে পড়বে। বললাম ভাইয়া এই মুহূর্তে তো আমার কাছে আর টাকা নেই, আমি টাকা ম্যানেজ করে আপনাকে দেন ফোন দিব। তো বলতেছে যত দ্রুত সম্ভব করো। এই কথাটা আবার তখন সৌদা শুনলো, সৌদা শুনে বললো যে তোমার কাছে টাকা নেই? বলে না এই মুহূর্তে তো নেই। তখন সৌদা বললো চলো আমার সাথে। বললাম কোথায়? বলে চলোই না। তখন গেলাম একটা জুয়েলারিতে, ওর গলার চেনটা তখন খুললো আর হাতের আংটিটা খুললো, খুলে বললো এটা মাপেন। আমি বললাম এটা কি করতেছ? বলতেছে কোনো কথা বলবো না, এটা আমি করছি তোমার জন্য, কারণ জীবনে তো অনেক কিছুই ইয়া হয়েছে, হারিয়েছি, এখন আর কিছু হারাতে চাই না। তোমার যেটা তুমি পাবা, তোমার কৃতিত্বই আমার জন্য অনেক কিছু, তুমি এগুলো বহুত আমাকে করে দিতে পারবে, আর এটা তো সামান্য কিছু। তখন এক পর্যায়ে জোড়াজোড়ি করেই ওবে বিক্রি করলো। বিক্রি করে ওই টাকাটা নিয়ে আমি চঞ্চল ভাইয়ের কাছে গেলাম। চঞ্চল ভাই গানে মিউজিকগুলো করা হলো, রেকর্ডিং করলাম।
কত সালের দিকে?
এই তো ইয়াতে, তখন 15-র বললাম না যে মাঝামাঝি, প্রায় শেষ হয়ে আসছে, 15-র প্রায় শেষ হয়ে আসছে সবকিছু কমপ্লিট করে। ব্যাস তারপরে আমি চিন্তা করলাম যে এখানে আর থাকা যায় না বিথিয়াপুর, ওখানে চিন্তা করলাম যে বাসা নিব। তখন ওর আপু থাকে গ্যান্ডারিয়া, ঢাকা গ্যান্ডারিয়া, ওইখানে একটা বাসা নিলাম, সাবলেট নিলাম, সাবলেট বাসা নিলাম। নিয়ে তখন তো আমার চাকরি নেই আর টাকাও নেই, আর গান তখন একটা কমপ্লিট হওয়া বাকি ছিল, তখন আর টাকাও নেই, চাকরিও নেই। তখন আমি বসে আছি, আমাদের কাছে যে টাকাটা ছিল ওটা আমরা ওখানে বাসা ভাড়া নেওয়ার পরে, বাসার জিনিসপত্র কেনার পরে শেষ হয়ে গেল। তখন ঘরে চাল নেই, কোনো খাবার নেই, শুধু বসে আছে দুজন, টুকটাক ওর কথায় আর কি ঝগড়াঝাটি হলো, কথার মধ্যে আমাদের কথার কথায় কথায় ঝগড়াঝাটি হলো। ঝগড়াঝাটি হওয়ার পর এক পর্যায়ে আমি ওর গায়ে হাত তুললাম। ওর গায়ে যখন আমি হাত তুলেছি, আমি কখনো চাইনি যে আমি ওর গায়ে হাত তুলবো, কিসের কি কারণে যে আমি ওর গায়ে হাত তুললাম এটাই আমি বুঝতে পারছিলাম না। হাত তোলার পর সারা রাত ধরে ও কান্নাকাটি করলো, আমিও মন খারাপ করে পাশে বসে রইলাম। আমি ঘরে যাই ছিল টুকটাক সবকিছু ভাঙাচোরা ভাঙচুর করলাম আর কি এক পর্যায়ে। পরে যখন আমার রাগটা পড়ে গেল, তখন আমি যে ওকে বোঝানো শুরু করলাম যে দেখো যা হয়েছে হয়েছে, আমি তো বুঝতে পারিনি, আমার মাথা হঠাৎ করে গরম হয়ে গেছে, তুমি আমার কথাটা শোনোনি বিধায় আমি এরকম করেছি, তুমি আমার কথাটা শুনবা তো, জিদ কেন দেখাও তুমি আমার সাথে, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি তো আমার সাথে জিদ দেখাতে পারো না। তখন ও কোনো কথা বলতেছে না, ও বললো যে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি আপনার সাথে থাকবো না।
ওকে,
তখন আমি অনেক রিকোয়েস্ট করলাম যে প্লিজ এভাবে করো না, তখন ও বললো যে না আর সম্ভব না, অনেক বিশ্বাস করে এসেছিলাম আপনার সাথে। আমি বললাম আমি আর করবো না, বললাম তো ওয়াদা করলাম। তো বললো আচ্ছা ঠিক আছে, এরকম অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর বললো আচ্ছা ঠিক আছে যাক। সকালে আমি অফিসে গেলাম, অফিসে যাওয়ার পর যখন আমি অফিস থেকে ব্যাক করলাম, ব্যাক করে দেখি আমার ঘর খোলা, রুম তো দুইটা, ওদের ওই সাইডে তো ওরা নেই লক করা, আমার কাছে চাবি, দেখি আমার রুম খোলা, ওর জামা কাপড় কিচ্ছু নেই। তখন আমি পাগলের মতো হয়ে গেলাম, আমি কি করব, ও চলে গেছে, কোথায় গেছে? আর আমি ওর বোনের বাসায় গেলাম, ওর বোনের বাসার পাশেই ছিল গেলাম। তো ওর বোন বললো যে ওর বোন তো আবার আমার সাথে দেখা দেয় না, কারোর সাথেই দেখা দেয় না। তা ওর বোন বললো যে তুমি যে কাজটা করছো এটা ঠিক করো নি, আর ও কোথায় আছে এটা আমি জানি না, তবে তুমি আমার মায়ের সাথে কথা বলে দেখতে পারো। আমি বললাম আপনার মা মানে বুঝলাম না, আপনার মা আছে? তখন সে বললো যে কেন আমার মা থাকবে না, কেন মা না থাকলে আমরা কোত্থেকে আসছি? আমি বললাম সৌদা যে বললো আপনাদের মা মারা গেছে। তো বললো যে ওই কথা বলছে যে মারা গেছে? আমি বললাম হ্যাঁ। বললো যে হয়তোবা আম্মু ওকে জোর করে এই জায়গায় বিয়ে দিয়েছিল, আম্মু আব্বু, যার কারণে মনে হয় ও হয়তো বা তাকে দেখতে পারে না, এই জন্য সবসময় বলতো মৃত। আমি বললাম ঠিক আছে, তা ওর মায়ের নাম্বার দিল, ওর মাকে ফোন দিলাম। ও বাড়িতে, ওর মা বলল তুমি তুমি নিছো নিছো আমার মেয়েকে, আমার মেয়েকে আরেক জায়গা থেকে দিছি, সেখান থেকে ছাড়াই তুমি নিয়ে গেছো, তুমি ওর গায়ে কেন হাত দিছ? আমি বললাম আম্মু, যাই হোক আমি আম্মুই বললাম যে আম্মু আমি সরি, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আর কিছু করবো না, ওকে জাস্ট পাঠাই দেন। বললো যে তুমি যদি আইসে নিতে পারো নিয়ে যাও শরীয়তপুরে। এরকম করতে করতে চিন্তা করতে টাকা কোথায় পাবো, কারণ আমি তো স্যালারি পাইনি তখন। লজ্জা ফেলে আমি ওর দুলাভাইয়ের কাছে গেলাম, সে আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বললো নিয়ে যাও, 500 টাকা বের করে দিল। তা বললো যে বাসা দেখো এখন। তখন আমি শনি রাখার দিকে বাসা নিলাম, বাসা নিলাম শনি রাখায় 24 ফুটে বাসা নিলাম। বাসা নিয়ে আমরা দুজনে থাকা শুরু করলাম। থাকা শুরু করতে করতে বাড়িতে গেল, ওর বাবা ফোন দিল যে বাড়িতে ঘুরে যাবে। তো বাড়িতে ঘুরে ঘুরতে গেল, আর তখন আমার এক ফ্রেন্ড নাম হচ্ছে মেহেদি, ও ঝালকাঠিতে থাকে, ও আমাকে ফোন দিল যে বন্ধু আমি তো বিয়ে করব, কি করা যায়?
ওকে,
আমি বললাম কি পালিয়ে বিয়ে করবি? বলে হ্যাঁ বন্ধু, তোর কি ব্যবস্থা করতে হবে? আচ্ছা ঠিক আছে, তোর ভাবি তো বাড়িতে গেছে, তোর ভাবি বাড়ি থেকে আসুক, তুই 2 দিন পরে আয়। তা যখন সৌদা বাড়ি থেকে আসলো, তখন আমি সৌদাকে বললাম যে এই কাহিনী। বললো আনো এনে বিয়ে করে দাও। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে ফোন দিয়ে বললাম যে আস। তো একদিন সকালবেলা যেহেতু লঞ্চে আসে, সকালে আসলো মেয়েকে নিয়ে, আমি কাজের সাথে কথা বললাম, শনি রাখার কাজের সাথে কথা বলে ওদের বিয়ে পড়িয়ে দিলাম। আর আমার বাসা যেহেতু ওখানে 5,000 টাকায় ফ্ল্যাট পাওয়া যায়, আমার বাসার অর্ধেক ওদের দিয়ে দিলাম যে তোমরা থাকো সাবলেট হিসেবে আমার সাথে। থাকার এক পর্যায়ে আমার ফ্যামিলি পর্যায়ে আসি, আমার ফ্যামিলির থেকে আমার একটা প্রেশার আসতে থাকে, ওই মেয়েকে মেয়ের মেয়েকে তোমার রাখা রাখতে পারবো না, তোমার ফ্যামিলি যাকে পছন্দ করে তোমাকে বিয়ে দিবে সেখানে তোমার বিয়ে করতে হবে। আমি বললাম আম্মু দেখো আমার সরি, আমি কারো জীবন নষ্ট করতে পারবো না। তখন আম্মু বললো তুই ধ্বংস হয়ে যাবি। আমি বললাম আম্মু অভিশাপ দিও না, পারলে দোয়া করো, কারণ সংসার আমি করব, তোমরা না, যেহেতু আমি সংসার তাকে নিয়ে সুখে থাকবো, তো তোমরা দোয়া করলে আমি সুখে থাকবো, এতটুকু করো। তখন আমার বাবা আমাকে কথা বলে না, তখন আমার বাবা ফোন দিল যে তোমাকে ত্যায্য করে দেবো। আমি বললাম বাবা তুমি আমাকে ত্যায্য করো না দয়া করে, কিন্তু তুমি যদি আমার সাথে সারা জীবন কথা না বলো কোনো সমস্যা নেই। তো বাবা বলে যে আমার একজন বাবা আছে, তুমি যদি ত্যায্য করে দাও আমি তো সেই পরিচয়টা দিতে পারবো না যে আমার বাবা, তখন আমি যারজ সন্তান হিসেবে পরিচিত হবো সমাজে, আমি এটা চাই না, আমি চাই তুমি শুধু আমাকে পরিচয় দাও। বলে না তুমি জীবনে অনেক কিছু করেছো, অনেক কষ্ট দিয়েছো, অনেক কিছু করেছো, তুমি ঢাকা যে অনেকদিন রয়েছো কিন্তু একটাবার বাবাকে ফোন দাও নাই, তোমার এত অহংকার এত দিমাগ, আমি সব খবরই পেয়েছি যে তুমি ঢাকা অনেক কষ্ট করেছো, কিন্তু আমি তোমাকে হেল্প করিনি যতদিন না তুমি আমাকে তুমি তোমার উচিত ছিল আমাকে একটাবার যদি ফোন দিতে, তোমার এই কষ্ট করতে হতো না ঢাকায়। আব্বু তখন গাজীপুর আসলো, গাজীপুরে একটা কি কাজে জানি আসছে, তখন ওকে নিয়ে গেলাম। কারণ আমি তখন এত অভাবী যে ওকে তো আমি একটা ভালো ড্রেসও কিনে দিতে পারিনি, আমিও একটা ভালো ড্রেস পরতে পারছি না। তখন আব্বু বলল আমি ওকে একটা নাকফুল পর্যন্ত দিতে পারিনি, একটা নাকফুল যেটা বিয়ের নিদর্শন মুসলমান মেয়েদের। তখন আব্বু বললো একটা নাকফুল দিতে পারিসনি, আর কি স্রোত মেয়ের, একটা ড্রেস নেই ভালো, ও তো আমার এই কান পর্যন্ত পড়ে। তা বললো যে এটা তো খাটো মেয়ে, এটা এটাকে আমি অ্যাকসেপ্ট করবো না, প্রায় তোর সমান সমান তো হতে হবে। আমি বললাম আব্বু আমি কি আমি তো মোটামুটি ভালোই লম্বা, আর ও তো মেয়ে হিসেবে তো কম লম্বা না যেহেতু আমার কান পর্যন্ত পড়ে। বললো যে যাই হোক আমি মেনে নিতে পারছি না, বেরিয়ে যাও। আমি বেরিয়ে গেলাম, পরে আস্তে আস্তে দেখতেছি যে আমার বাবা আমার সাথে কথা বললো বলতেছে, দেখছে যে আমাকে কনভিন্স করতে পারে কিনা, ইয়া করতে পারে কিনা, যে ওদিকে কনভার্ট করতে পারে কিনা, যে এদিক থেকে আমি তো কনভার্ট হচ্ছি না, ওর কথাই বলে যাচ্ছি আমার ফ্যামিলির কাছে। এমন সময় আমার বাবা আমার দাদু অসুস্থ, আমাকে বললো যে ঝালকাঠি যেতে হবে আমার মিনিমাম কয়েকদিনের জন্য। এখন আমি চিন্তা করলাম যে কয়েকদিনের জন্য যেতে হবে আমার, আর আবু বললো মিনিমাম তোমার 1 মাস এখানে থাকতে হবে। তখন আমি চিন্তা করলাম 1 মাস আমি চাকরি করব না, 1 মাস আমি বাসা ভাড়া দিবো কীভাবে? তখন আমি ওকে বললাম যে সদা তুমি বাড়ি চলে যাও, তোমাকে বাড়িতে উঠিয়ে দিয়ে আসি, তোমার তুমি বাড়ি চলে যাও। তো বললো আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলতেছো বাড়ি যাই। সব মালপত্র গুছিয়ে আমার ফ্রেন্ডকে ওখানে রেখে ওকে পুরো বাড়িটা বুঝিয়ে দিয়ে আমি ওকে বাড়িতে নিয়ে গেলাম, ওর বাড়িতে নিয়ে দেন আমি ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হলাম। ঝালকাঠি যে এবার আমার ফ্যামিলিতে গিয়ে দেখলাম আমার দাদু অসুস্থ, সত্যি অনেক অসুস্থ। হঠাৎ কদিন পর দেখছি যে আমার সাউদাকে আর মনে পড়ছে না,
যাকে আপনার ভিতর থেকেই আপনাকে মনে পড়ছে না ওকে।
হ্যাঁ, মাঝে মাঝে যখন মনে পড়ছে তখন আমি বললাম যাকে আমি এত ভালোবাসি তাকে আমার কেন মনে পড়ছে না। আমার ব্যাপারটা সন্দেহ হতে লাগলো যে হয়তো বা আমার প্রতি কিছু করেছে, হুজুর দেখিয়ে কিছু করেছে, সন্দেহ হতে লাগলো। আর সাউদা তো ওদিক থেকে আমাকে ফোন দিচ্ছে যে কি তুমি ফোন দাও না কিছু না। আমি ওকে জাস্ট অ্যাভয়েড করতে লাগলাম যে ফোন দিই কথা বলি, বাট তেমন একটা না।
তখন আপনি আপনাদের নিজের বাড়িতে?
হ্যাঁ, আর ও ওদের নিজের বাড়িতে কথা বলছি, বাট তেমন একটা আগে যেমন আগ্রহের সাথে বলতাম তেমন একটা না। তা তখন আমি প্রায় 3 মাস পার হয়ে গেল, এখন আমার এলাকায় কলেজে, এলাকার কলেজে আমার এক ফ্রেন্ড ইয়া হিসেবে দাঁড়াবে, কলেজের সভাপতি। দুইটা গ্রুপ আছে কলেজে, একটা হচ্ছে কমিশনার গ্রুপ আর একটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল একটা গ্রুপ। যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে আমার কথাই সবাই শোনে, ওটা জাস্ট লিডিং এ আমি ছিলাম, কিন্তু আমি দাঁড় করিয়ে দিতাম। তো ওই কমিশনার গ্রুপের সাথে আমরা পারতাম না, কারণ ওদের সব দিক থেকে ওরা শক্তিশালী। আর পুরো একটা এরিয়া যেটা মনে করেন নিম্নে 2500 লোক, যেটা খুব বাজে এরিয়া বলে, বস্তি টাইপের, ওরা সব একত্রে পড়ে, মহিলা টহিলা, ওদের একটা গ্রুপ। তা যখন দাঁড়াচ্ছি, বন্ধুকে দাঁড় করিয়েছি, দাঁড় করানোর পরে ওরা ওদের মধ্যে থেকে একজন দাঁড় করিয়েছে, এটা নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। যখন যেদিন আর কি ইয়া দিবে, কমিটি দিবে, একদিন গন্ডগোল সৃষ্টি হয়েছে। গন্ডগোল সৃষ্টি হওয়ার পর এক পর্যায়ে ওরা সব আসছে, প্রায় 40 জনের মতো, যে মারবে আমাকে আর আমার ফ্রেন্ডকে। তখন আমরা 4 জন দাঁড়িয়ে আছি। আমাদের ফ্রেন্ড সার্কেল তো অনেক, বাট কলেজের সমস্ত, ওই কলেজের সমস্ত স্টুডেন্টরা আমাদের আমাদের ফরে, বাট কিন্তু ওরা তো আসে অনেক দূর থেকে, দূর থেকে ওরা আসছে 40 জন। তখন কলেজে ছুটি, আমরা জাস্ট 4 জন আছি, গল্প করতেছি এক কোনায় বসে।
আরো একটি বিরতির সময় হয়ে গেল প্রিয় শ্রোতা, 5 মিনিটের ছোট্ট একটা বিরতি, এবং তারপর এই অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আমরা ফিরে আসব। এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি, 0961389282। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালোইন 920 তে। সাগরের জীবনের গল্পে আমরা আবারও ফিরছি। ইতিমধ্যে ফেসবুকে অনেকেই কমেন্টস করেছেন, বেশ কিছু কমেন্টস পড়বার মতো। বিশেষভাবে একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, প্রাসঙ্গিক কমেন্টস না লিখে একটা স্ট্যাটাস থাকলে সেখানে কি ধরনের প্রাসঙ্গিক কথা যায়, অনুষ্ঠানের কথা না লিখে বিভিন্ন পেজের শেয়ার দেয়া, এবং একই সাথে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা, যারা এই কাজটি করেন তারা জানেন কিংবা নাই জানেন, যদি একটাও করে থাকেন তাহলে আপনাদেরকে এই পেজটি থেকে ব্যান করে দেওয়া হয়। সুতরাং এইরকম কমেন্টস যারা করছেন তারা খুবই দ্রুত এই ধরনের কমেন্টস এখান থেকে উইথড্র করুন, এবং আমরা দেখা মাত্রই আপনাদেরকে ব্যান করে দেবো। এবং একবার যদি এই পেজটিতে ব্যান করা হয় আপনাকে, তাহলে কখনোই আর কখনোই আপনাকে এখানে ব্যান থেকে মুক্তি দেওয়া হবে না। এই কারণেই বলছি যেটা পরিবেশ ভালো রাখার জন্যই। হ্যাঁ, কারণ এত বেশি আগাছার মতো এই জিনিসগুলো হয়ে গিয়েছে যে আসল কমেন্টস খুঁজেই পাওয়া মুশকিল। সুতরাং আমরা এই ধরনের কমেন্টস দেখা মাত্রই আপনাদেরকে ব্যান করে দিচ্ছি, এবং এটা সবার ভালোর জন্য। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম আমরা সেখান থেকে আবার ফিরতে চাই। আর ফেসবুকের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি, facebook.com/kibria.rj, kebria.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম,
ওরা 40 জন আসছে আমাদের সাথে, এটা আমাদেরকে মারবে, হাতে অস্ত্র, প্লাস অস্ত্র বলতে দেশীয় অস্ত্র, রামদা বলে, জিআই পাইপ, এগুলো নিয়ে। তখন আমরা 4 জন, আর আমার ফ্রেন্ড সার্কেল 4 জনের মধ্যে শুধুমাত্র সাহসী আমি, যে কোনো কিছু মোকাবেলার জন্য সবকিছু ওরা আমার উপর ডিপেন্ড করে, আমার ভরসায় আর কি সব জায়গায় যায়। তখন ওরা যখন মারতে আসছে, তখন ওকে প্রথমে আমার যে বন্ধু দাঁড়াইছে বলতেছে, তুমি দাঁড়াতে পারবা না, আমাদের কোনো ক্যান্ডিডেট দাঁড়াবে ও হবে, তুমি দাঁড়ালে ও হতে পারবে না। আমি বললাম ও দাঁড়াবে, তোদের কি করবি তোরা? বললো দেখিস না কি করতে পারি, আমরা তো জানিস, আমি কিচ্ছু করতে পারবি না। তখন এক পর্যায়ে ওই যে ইয়া, ওর নাম হচ্ছে, যে নামটা আমি বলতে যাচ্ছি না, ও যে পাইপ দিয়ে আমাকে হিট করতে যায়, আমি পাইপটা ধরি, পাইপটা ধরে আমি ওকে মাথ ধরা শুরু করি।
আচ্ছা,
ওর মাথার উপরে 2টা বাড়ি মারি, বাড়ি মারার পর ও মাথা ধরে বসে যায়, এবং আশেপাশে যা ছিল, এবার আমি আমার বন্ধুরা ওদের লাঠি ও যে পাইপ গুলা হাতে ধরে ধরে এবার আমি পিটানো শুরু করছি, এবার ওরাও পিটানো শুরু করছে। ওরা যারা 40 জন ছিল সবাই চলে গেছে যে যার মতো, ওই সব লোকজন একত্রে আসছে, ওদের যত লোক ছিল বস্তির মধ্যে, এবার সবাইকে ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে এসে এক পর্যায়ে গ্যাঞ্জাম হচ্ছে আমাকে কোপাইলো, কোপাইলো আমার বন্ধুগুলো পালাই গেল আর মাঠের মধ্যে আমি একলা, আমাকে কোপাইলো। কোপানোর পরে আমি চিন্তা করলাম যে আমি আর ঝালকাঠি থাকতে পারছি না, চলে যাব। তো তখন সর্দারপুরে আমার একটা ইয়া চলে আসলো যে না আমি তো ওকে দূরে রাখছি, আমি ওকে দেখি যে যে কি করা যায়, ওকে ঢাকা নিয়ে যাই আর এখানে রেখে লাভ নেই। তখন আমি ওকে বললাম যে আমি আসতেছি তোমাদের বাড়িতে, দেন ওদের বাড়িতে গেলাম। আমি কখনো সর্দার ফোন কোনোদিন পিজিও পাইনি, ওয়েটিংও পাইনি, ওর প্রতি আমার একটা অন্য ধরনের বিশ্বাস ছিল।
ওকে,
আমি গেলাম ওদের বাড়িতে, বাড়িতে যাওয়ার পর এখন তো আমার ঢাকা যেতে হবে, এবার তো আমার ফ্যামিলির একটা সাপোর্ট আছে যে ফ্যামিলির বলে গেছে যে আমি ঢাকায় একটা চাকরি পেয়েছি, ঢাকা যাচ্ছি।
জি,
ফ্যামিলি টাকা পয়সা দিল আমাকে যে যাও জব করো, তোমার ঝালকাঠি আর আসার দরকার নেই, তুমি জীবনে বহুত কিছু করছো আর কিছু করো না, দয়া করে এবার দূরে থাকো যাও। আমি ওদের বাড়িতে যাওয়ার পর এখন ওর বাবা বাড়িতে আসছে, ওর বাবা থাকে ঢাকাই, বাড়িতে এসে আমাকে দেখে বলতেছে যে না ইয়া হয় না তোমার সাথে,
মেয়েটা যাবে না,
না মেয়ে দেওয়া যাবে বাট ওই যে সারাসারি হওয়ার পর কারোর সাথে 3 মাস দূরে থাকতে হয়, 3 মাস তোমাদের আবার নতুন করে বিয়ে করতে হবে।
ওকে ওকে,
আমি তোমাদের নতুন করে বিয়ে দেবো। আচ্ছা, দেন সেই আমাদের নতুন করে আবার বিয়ে দিল
3 মাস পরে।
হ্যাঁ,
নাকি এখন যখন বললো তখনই,
যখন বললো যখন বললো তখনই দিয়েছে বিয়ে।
আচ্ছা,
হ্যাঁ বিয়ে দিল, আবার বিয়ে হলো। দেন আমি ওখানে কিছুদিন স্টে করলাম, এর মধ্যে ওর বাবা বললো যে বের করে দাও এদেরকে।
কেন বের করে দিল, মানে আপনাদের আচরণ সহ্য হচ্ছিল
না? আচরণ সহ্য না, সে চাইতো না যে তার কোনো ঘরে কোনো গেস্ট থাকুক, গেস্ট থাকুক। আর যে মেয়ের বিয়ে দিয়ে দেবে সে মেয়ে 2 দিনের বেশি যদি কোনো মেয়ে বেড়ায় তার বাড়িতে তাহলে সে ইয়া হয়ে যায়, বিরক্ত বোধ করে, আর ডাইরেক্ট বলেই ফেলে যে বেরিয়ে যাও বাড়ির থেকে। আচ্ছা ঠিক আছে, দেন আমি চিন্তা করলাম যে না আসলে এবার নিয়ে যাওয়া দরকার, ওকে এখানে রাখা যাবে না। আমি তখন ঢাকা চলে আসি, ঢাকা চলে এসে আমার এক পরিচিত লোকের মাধ্যমে এই যে এই কোম্পানিতে ইয়াতে ইন্টারভিউ দিই অ্যাকাউন্ট অফিসার হিসেবে,
ওকে
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে। তো ওখানে আমার চাকরি হয়ে যায়, চাকরি হয়ে গেছে, আমার চাকরি করছি। দেন হঠাৎ করে একদিন ওর সাথে আমার প্রায় আমি কথা বলতাম, অনেক ইয়া করে কথা বলতে বলতে এক সময় একটা তর্কাতর্কি হয় মুখে। তর্কাতর্কি হওয়ার পর ও বললো যে তুমি আর আমাকে আর ফোন দিবা না। আমি বললাম যে মেয়ে কোনোদিন আমাকে বললো না যে আমাকে আর ফোন দিবি না, যে আমাকে সবসময় রিকোয়েস্ট করতো যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না ওয়াদা করো, সে আজকে এই কথা কেন বলছে? না আমি মনে করলাম যে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে আবার। সে ফোন দিচ্ছে না, ফোন অফ। রাতের বেলা তাকে আমি ফোন দিলাম, ওয়েটিং, আমার ফোন কেটে দিচ্ছে। আমি ফোন দিচ্ছি প্রায় 11টা থেকে ফোন দেওয়া স্টার্ট করেছি, 11টা থেকে 3টা পর্যন্ত আমি ফোনে ট্রাই করতে থাকি এবং প্রত্যেকটা সময় ফোনে ওয়েটিং। আমার আমার তখন এতটা পরিমাণ খারাপ লাগতেছিল যে আমি যাকে অনেক বেশি ভালোবাসি সে আজকে আমাকে ছেড়ে, সামান্য একটা হাজব্যান্ড ওয়াইফের কথা কাটাকাটি হবেই, সে আমাকে ছেড়ে আজকে অন্য কারোর সাথে কথা বলছে। আমার খুব খারাপ লাগতে লাগলো। আমি ওর মাকে ফোন দিলাম যে আম্মু এরকম এরকম সাউদা তো এরকম করতেছে। তো সে বললো যে আমি কি করতে পারি, আমার মেয়ে তো আমার কথা শুনে না। আমি বলি আপনি গার্জিয়ান, আপনার কথা আপনার মেয়ে শুনবে না? শুনলে কি আর তোমার সাথে যেত, যেখানে দিচ্ছি সেখানে যেত। আমি বললাম দেখেন না আম্মু কিছু একটা করেন, কারণ আমি তো ওকে অনেক ভালোবাসি আম্মু, আমি তো ওকে কি বলবো আম্মু, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না ও এইটা কেন করতেছে। তখন ওর মা বললো যে বাবা দেখো আমি কথা বলে দেখতে পারি, আমি তো আর কিছু করতে পারতেছি না। এই আমার আরেকটা ব্যাপার আছে যে আমি যে জিনিসটা হবে আজ থেকে 6 মাস পর বা 1 বছর পর, এই যে আমি আগে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখলে সেই জিনিসটা আমি যখন বাস্তবে সেটা হয় সেটা আমি তখন বুঝতে পারি যে এটা আমি স্বপ্ন দেখেছিলাম। তখন আমার মনে পড়লো যে না এই ব্যাপারগুলো তো আমি স্বপ্ন দেখেছিলাম। তখন আমি অনেক কান্না করতে থাকি। এক পর্যায়ে ওর গ্রামের ইয়া আছে পাশের ওর বান্ধবী আছে, নাম হচ্ছে জ্যোতি, ওকে বলতে লাগি যে এরকম এরকম কাহিনী হয়েছে কি করতে পারি। তো জ্যোতি বললো ভাই আমি তো ওর সাথে কথা বলি না, দেখি কি করা যায়, আমি কথা তারপরে আপনার জন্য আমি কথা বলে দেখবো। আর আমার হাজবেন্ডের সাথে যদি আমি এরকম করতাম আমার হাজবেন্ড তো আমাকে লাথি মেরে ফেলে চলে যেত। আপনার তো অনেক ধৈর্য আমি তো দেখেছি, ও যে বিহেভ করে আপনার সাথে, আপনি তো বাড়িতে এসেছিলেন আমি দেখেছি। দেন ও পরের দিন আবার আমাকে ফোন দিল, বলতেছে যে তুই আমাকে ফোন দিচ্ছিস কেন, আর আমার এলাকায় কি বলছিস, তুই তুই কি বলছিস আমার এলাকার মানুষদের কাছে, আমার স্টেট কথা শোন, তোকে আমার ভালো লাগে না, আমি তোর সাথে সম্পর্ক রাখবো না, তুমি তো আমাকে ওয়াদা করছিলা যে তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমি আমি কি তোমার জন্য কষ্ট করিনি, আমার সুখের জীবন ছেড়ে আমি তোমার সাথে কষ্ট করতে আসিনি, আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বলে গেছি ভালো হয়েছে, ও আমাকে গালি দিয়ে বললো যে তুই আমাকে আর ফোন দিবি না। দেন আমি আর আমার মন তো মানছে না, আমি ও যখন রাত্রেবেলা ফোন দিত ওয়েটিং পেতাম, তখন যে আমার মনে হচ্ছে যে শ্বাস প্রশ্বাস আমার তখন বন্ধ হয়ে যেত, এতটা পরিমাণ আমার কষ্ট হতো। আসলে কেউ এরকম কষ্ট পেয়েছে কিনা জানি না, যদি কেউ পেয়ে থাকে সে উপলব্ধি করেছে যে আসলে যখন কোনো জিনিস নিয়ে অতিরিক্ত কষ্ট পাওয়া যায় তখন কিন্তু শ্বাস বন্ধ হয়ে যায়। আমার শ্বাস বন্ধ হয়ে যেত, আমি কিছু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, টোটালি খাওয়া দাওয়া কিছু করতাম না। ফোন দিতে দিতে এক সময় ও ফোন পিক করলো, অনেক রিকোয়েস্ট করলাম, কান্নাকাটি করলাম, কান্নাকাটি বললাম যে আমাকে মাফ করে দাও, দু হাত জোরে জোর করে মাফ চাচ্ছি, যাই হোক আমি আর কখনো তোমার সাথে কোনো খারাপ বিহেভ করবো না, আমি তো এবার তোমার সাথে খারাপ বিহেভ করছিলাম না কিন্তু তারপরে কিছু করবো না। অনেক রিকোয়েস্ট করার পরে ও বললো আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ইন্ডিয়ান একটা ফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছি। তখন আমি বিশ্বাস করে নিলাম যে না, ও তো আমার সাথে মিথ্যা বলে না, ঠিক আছে এই কথা বলছি। বলার পর এরপরে থেকেই আমি প্রায় ওর ফোন ওয়েটিং পাই, কারণ কখনো যার ফোন ওয়েটিং পাই না সে ঘন্টার পর ঘন্টা। আমি বললাম যে কার সাথে কথা বলছো তুমি? বললো আমার এক মেয়ে বান্ধবী আছে। আমি বললাম যে মেয়ে বান্ধবী আছে, মেয়ে বান্ধবীর সাথে মানুষ ঘন্টার পর ঘন্টা কথা বলে? আমারও তো ফ্রেন্ড সার্কেল আছে, আমি তো 2 মিনিট 5 মিনিট বড় 10 মিনিটের উপর তো কারোর সাথে কথা বলি না, তুমি তার সাথে কথা বলো ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তো যখন আমার সাথে তুমি সম্পর্ক করেছিলে তখন কথা বলতে। সে বললো এইসব কথা বললে আমি কিন্তু সেকেন্ড টাইম আর আপনাকে ফোন দিব না। আমি বললাম দয়া করে এইটা এই কাজটা করো না, অন্তত পক্ষে ফোন দিও আমাকে। আমি কি করবো, আমার মন আর মানতেছে না, আমি অফিস থেকে ছুটি নিয়ে ওদের বাড়িতে চলে গেলাম।
দিস ইজ দ্য আলটিমেট লুজিং সিচুয়েশন অফ মাইন্ড, একটা অদ্ভুত সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, যারা সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করেছেন বা মনোবিজ্ঞানের ছাত্র তারা হয়তো বা জানবেন, লাভ ওয়ান সাইডের যখন হয়ে যায় তখন অ্যানাদার সাইড থেকে যত ধরনের পেইন আসে, যত ধরনের পেইন আসে সেটা সে সহ্য করতে থাকে, এবং এটা লংভিটিভিটি মারাত্মক রকমের হয়, যত বেশি না বলে তত বেশি মনের মধ্যে আগ্রহ জাগে ওই মানুষটাকে পাওয়ার জন্য। এবং ওর ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই হয়েছে, যখন ও দেখে গেছে যে ওকে যেভাবেই রাখবো না কেন, যেভাবেই রাখবো না কেন, যেভাবেই ফেলবো না কেন, যেভাবে ও থাকবে সেটা ও করেছে হয়তো বা একটা সময় ছেলেটা, কারণ ও বাড়ি থেকে বের হয়ে এসছে, ওর আচরণের মধ্যেও একটা খুব স্বাভাবিক আচরণ ছিল না সেটা ছোটবেলা থেকে আমরা বুঝতে পারছি, যেটা ওই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারেনি। কিন্তু পরবর্তীতে যখন মেয়েটা ফিরে গেল ফ্যামিলিতে, মেয়েটা কোনো না কোনোভাবে জায়গা পেয়েছে, যখন শেল্টার পেয়ে গেছে, তখন ওর যে খারাপ আচরণগুলো সেগুলোর জন্য মেয়েটা অনেক রাফ হয়ে গেছে এবং তখন আবার উইক হয়ে গেছে। মেয়েটা যখন রাফ হওয়ার পর দেখছে ছেলেটা এরকম একেবারে পায়ের কাছে সে পড়ে থাকছে, তখন মেয়েটা একেবারে নিজের ইচ্ছা মতো ফুটবল যেভাবে খেলে সেভাবে খেলছে। এবং এটা খুব কমন সিনারিও ইন লাভ, ভেরি কমন সিনারিও। কিন্তু এটা মজার বিষয় হচ্ছে এটার পরবর্তী রেজাল্ট খুব ভয়াবহ। কেন বলি, কারণ যদি কোনো কারণে ওয়ান সাইড থেকে আরেকটা সাইড, এক পক্ষ থেকে অপর পক্ষের প্রতি অন্যায় আচরণ করা হয় কিংবা তার দুর্বল মুহূর্তের সুযোগ নেওয়া হয়, এটা মনে রাখার কোনো কারণ নাই যে ওই মানুষটা উইন করার পরে কিংবা ওই মানুষটা আপনাকে পেয়ে যাওয়ার পরবর্তীতে সে তার ব্রেন ওই বিষয়গুলো পুরোপুরি ডিলিট করে দিয়েছে। ইট নেভার বি, ব্রেন কখনোই ডিলিট করে না। এবং মজার বিষয় হচ্ছে সিচুয়েশনালি কখনো ওই রকম সিচুয়েশন যদি কখনো ফিরে আসে তাহলে এর চেয়ে তো 3 গুণ পাওয়ার সম্ভাবনা আপনার থেকে দেয়। সুতরাং কারো দুর্বল মুহূর্তে কারোর প্রতি খারাপ আচরণ না করে, যদি তাকে আপনি নিতে ইচ্ছা নাই করে, খুব সুন্দর করে তাকে বুঝিয়ে তাকে সাইড করে দেওয়া উচিত। যদিও সে আপনাকে বারবার উইক করার চেষ্টা করবে, কিন্তু আপনার মাথায় রাখা উচিত যে এই মানুষটার প্রতি আপনার একটা সময়, খুব সুন্দর একটা সময় আপনি কাটিয়েছেন, এই মানুষের প্রতি আপনার একটা হলো একটা কমিটমেন্ট ছিল, দায়বদ্ধতা ছিল, সুতরাং ওর প্রতি কোনো খারাপ আচরণ না করে একটা সুন্দরভাবে জিনিসটা শেষ হয়ে যায়। কারণ দাগ থেকে যাওয়া মানে কিন্তু সারাটা জীবনের জন্যই দাগ থেকে যাওয়া। বলুন, আমি বুঝতে পারছি আপনার সম্পর্ক কোন দিকে যাচ্ছে এবং এটা শেষ হবে কিভাবে, বলুন। তারপর
দেন তাকে আমি অনেক রিকোয়েস্ট করি যে অন্তত পক্ষে কথাটা বন্ধ করো না, আমি ওর বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমি প্রথমে ওর ফোনটা হাতে নেই, দেখি যে একটা ফোনের নাম্বার ম্যাক্সিমাম টাইম কথা বলছে, এসএমএস দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করি যে এই মানুষটা কে? বলতেছে এই মানুষটা কে জানি না, আমার ঘরে কি আমি একাই, আমার অন্য বোন আছে না, ওরা কি বলতে পারে না? আমি বলি অন্য বোনরা কথা ফোনে বলে না, কারণ আমি এটা জানি ওর বোনেরা অন্য কোথাও কথা বলে না। আর ও তখন আমার বললো আমাকে সন্দেহ করো না, ও এটা বলে ওই সিমটা খুলে রাখছে। আচ্ছা ঠিক আছে, সিম ভেঙে ফেললাম আমি, যাও এবার তো বিলিভ হলো, আচ্ছা ঠিক আছে আমি চলে আসলাম ঢাকায়। দেন আমি দেখলাম যে আবার যখন ঢাকায় এসে আমি ওকে ফোন দিচ্ছি ওই নাম্বারে, আমি আমি ট্রাই করছি, আমি দিন রাত 24 ঘন্টা ওকে ট্রাই করছি, দেখি ওই নাম্বারটা আবার খোলা। তখন আমাকে ও, আমি বললাম এই নাম্বারটা খুলেছ? বলে আমার কোনো দোষ নেই, আমার আম্মু উঠাইতে বলছে সিমটা। আমি বলি সিমটা এত তাড়াতাড়ি তোমার আম্মু উঠাইতে বলবে তোমাকে? তোমার আম্মুর এত কথা এই সিম দিয়ে, আর কেউ নাই? আচ্ছা ঠিক আছে, যাই হোক ও তারপরও ফোনে ওয়েটিং থাকতেছে, কথা বলতেছে। আমি বললেই বলতেছে আমাকে আর ফোন দিবি না, আমার সাথে রাত দিয়ে তুই তো আমার এই গালাগালি।
আমি বুঝতে পারছি আলটিমেটলি রেজাল্ট কি দাঁড়ালো, কি পেলেন মেয়েটার কাছ থেকে, রেজাল্ট পর্যন্ত কি বের হলো ফোনের কথা নিয়ে?
ফোনের কথা নিয়ে এক পর্যায়ে তার সাথে আমার ইয়া শুরু হয়ে যায়, তারপর সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কথা বলে বন্ধ করে দেয়। আমাকে বলতেছে যে তোর সাথে আমার রিলেশন রাখার দরকার নেই, আমি নতুন কাউকে পেয়েছি, যাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো, তুই আমার জীবনে আর কোনোদিন আসবি না। আমি ওকে বললাম যে আমি কি তোমাকে ভালোবাসার মধ্যে কম বেশেছি? তুমি কি বলতে পারবে যে আমি তোমার জন্য কষ্ট কম করেছি বা কোনো দিক থেকে ভালোবাসা তোমাকে কম দিয়েছি? তুমি যদি এটা বুকে হাত দিয়ে বলতে পারো, আমি আমি আর কখনো কান্নাকাটি করবো না বা তোমাকে জোরও করবো না যে তুমি আমার জীবনে ফেরত আসো। ও বলতে আমি এত কিছু জানি না, তোকে একসময় ভালো লাগতো, এখন ভালো লাগে না।
বুঝতে পেরেছি, রাফ হলে মানুষ এ ধরনের কথাবার্তাই বলে। শেষ পর্যন্ত রেজাল্ট কি দাঁড়িয়েছে আপনাদের?
শেষ পর্যন্ত রেজাল্ট, সে আমার সাথে কথা বলছে না।
কতদিন যাবৎ?
এই প্রায় মাস খানেক হয়ে গেছে।
এখন সে কি অন্য কারোর সাথে ইনভলভ নাকি?
অবশ্যই সে অন্য কারোর সাথে ইনভলভ। তার নাম্বার ফোন নাম্বার আগের যেটা ছিল সেটা অফ, সে আমার সাথে কোনো যোগাযোগ নেই। তার মায়ের নাম্বারও অফ, তার মায়ের মাকেও মনে হয় নতুন সিম কিনে দিয়েছে যাতে ওর ফ্যামিলির সাথে আমি আর কখনো যোগাযোগ করতে না পারি। আমার কষ্ট একটাই যে এত ভালোবাসলাম আমি যাকে, যার জন্য সারাটা জীবন আমি কষ্ট করলাম, সারাটা জীবনটা কষ্ট করলাম, আমার ফ্যামিলিকে ফেলে দিলাম আমি এই মেয়ের জন্য। আমার ফ্যামিলিকে দূর করে দিলাম যে আমার ফ্যামিলি লাগবে না, আমি তোমাকে নিয়ে হ্যাপি, সেই মেয়ে আমাকে ছুড়ে ফেলে দিল। আসলে পৃথিবীতে যদি কাউকে বেশি ভালোবাসে সে সবসময় আঘাত দেয়। আমি কষ্ট সহ্য করতে না পেরে কয়েকবার আত্মহত্যা করার চিন্তা করেছি, এমনকি রশিও রেডি করেছি যে আমি আত্মহত্যা করবো। ওরা আবার মন বলতেছে যে আত্মহত্যা করে কি করবো, তাহলে তার জাহান্নামে।
একটা জিনিস যেটা বুঝি সাগর, সেটা হচ্ছে আপনার লাইফের পুরো প্যারাডাইমটাই, আপনি প্রচন্ড জেদি একটা মানুষ, আর এই সিচুয়েশন গুলোতে মানুষ মারাত্মক রকমের জেদি হয়ে যায়। যত বেশি না শোনে অপর পক্ষ থেকে, তত বেশি জেদ কাজ করে মনের মধ্যে, সামহো তাকে পেতেই হবে। এখানে সময়ের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আলটিমেটলি কিওর হওয়ার তেমন কোনো পন্থা নাই। হ্যাঁ, এটা একদমই চরম বাস্তব। আর আপনাকে যতই যত কিছুই বোঝাক না কেন, মেয়েটা আপনার সঙ্গে খারাপ আচরণ করছে, মেয়েটা আপনার সঙ্গে ঠিক আচরণ করছে না, মেয়েটা যদি এরকম করে থাকে তুমি অনেক ভালো মেয়ে বাবা, এই জাতীয় কথাবার্তা আপনাকে অনেকে বোঝাবে, অনেক বন্ধুই বোঝাবে, কিন্তু আপনার মন মানবে না। এটা সময়ের হাতে ছেড়ে দিতে হবে, এবং সময় কেবলমাত্র এটার কিওর করতে পারে। আমি আপনাকে একেবারে ড্যাম শিওর দিয়ে বলতে পারবো, এই মেয়েটার সাথে যদি আপনি আবার সংসার শুরু করেন, এই মেয়েটার সাথে আপনার যে প্রবলেমগুলো হচ্ছিল তার চেয়েও বড় ধরনের প্রবলেম আপনার সাথে ভবিষ্যতে হবে, এবং তখন আপনার মনে হবে যে একে ফিরিয়ে নিয়ে এসে আপনি জীবনে মারাত্মক ভুল করেছেন। এগুলো খুবই র্যান্ডম ইন লাইফ, খুবই 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 র্যান্ডম ইন লাইফ। কিন্তু আপনার পুরো লাইফটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে আপনার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, মারাত্মক রকম একটা ডিসিপ্লিনারি জব তিনি করেন, কিন্তু আপনি আগাগোড়াই ইনডিসিপ্লিন, আপনি না মানলেন ফ্যামিলিকে, না পেলেন সেই ফ্যামিলির সেই ছোটবেলায় প্রেমে পড়া একটা মেয়েকে, আসলেন ঢাকা শহরে, না হলো কোনো ক্যারিয়ার, না হলো যার সাথে সংসার করছেন তাকে পাওয়া, এই যে এত ভুল, কেন হলো এই ভুলগুলো?
আমি জাস্ট জানি না, কিন্তু এটা বলতে পারি আমার যখন মনে যা চেয়েছে
আপনি সেটা সামহাউ আদায় করেছেন।
হ্যাঁ, সামহাউ আমার সেটা করতেই হবে।
দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক ইন লাইফ। আমার মনে চাচ্ছে আমি ঘুমোবো, ঘুমিয়ে গেলাম, আমার মনে চাচ্ছে আমি ঘুমোবো না, আমি জাগবো। আমরা যখন সোসাইটিতে থাকি আমাদের সাথে অনেকগুলো মানুষ জড়িত থাকে, আমাদের ফ্যামিলি থাকে, আমাদের ফ্রেন্ডরা থাকে, আমাদের আত্মীয় স্বজন থাকে, সামহাউ এই মানুষগুলো আমার লাইফের সঙ্গে জড়িত, এবং আমার কোনো অ্যাটিটিউড, আমার কোনো চাওয়া চাওয়া পুরো পরিবার পুরো কমিউনিটিকে এফেক্ট করে। এই চিন্তাগুলো আমরা করি না অনেক সময়, এবং চিন্তা বিবর্জিত হয়ে সমাজে ভালো থাকা খুবই কঠিন। আজকে সাগর তার বেস্ট এক্সাম্পল। সাগরের একটা গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ হবে। ও একজন সিঙ্গার হওয়ার চেষ্টা করছে, ওর একটা অ্যালবামও বাজারে এসেছে। কি নাম অ্যালবামের?
জ্যোৎস্না ভেজারাতে।
জ্যোৎস্না ভেজারাতে যদি আপনারা কালেকশন করতে চান করতে পারেন। আমরা এই অ্যালবাম থেকেই একটা গান বাজাবো এবং এটার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। কোন গানটা আপনি বাজাতে চান?
জ্যোৎস্না ভেজারাতে।
জ্যোৎস্না ভেজারাতে। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। অনেক বেশি ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। রমজানের পবিত্রতা সবার জন্যে মঙ্গল বয়ে নিয়ে আসুক, সেই শুভকামনায় আজকের মতো শুভরাত্রি।